som sådan en blod dit, hvis jeg sammen, jeg skal nødt part 5 on 1st April 2017.
Om Agyano Timirandesho Ganangano Salakaya Chakshurin Militam Jena Tasmai Sri Gurave Namaha Sri Chaitanya Manahabhishtam Astapitam Jena Bhutale Sayam Rupa Kadamayam Dadatisha Padantikam Vande Aham Sri Guru Sri Juta Padakamalam Sri Guru Navaishnavam Cha Sri Rupam Sagrajatam Sahagana Raghunathanitam Tam Sajivam Sadaitam Savadhutam Parijana Saitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padan Sahagana Lalita Sri Vishwakunindam Namam Vishnu Padaya Krishna Vestaya Bhutale Sri Mate Subhak Swaminiti Namine Namam Vishnu Padaya Krishna Vestaya Bhutale Sri Mate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Sunnavadi Parchato Dishatarine Namo Mahabhadanaya Krishna Prema Padayate Krishnaya Krishna Chaitanya Namne Gaurati Senaha He Krishna Karuna Sindhu Dina Bandhu Jagatpate Gopesha Gopika Kanto Radha Kanto Namastate Tapto Kanchana Gaurangi Devinda Vaneshwari Vishohanu Sute Devi Pranamami Hari Priyam Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Guru Bhakta Vinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare
ত্রাণ করি তাহলে আমরা সবাই মিলে ভগবানের মন্ত্র উচ্চারণ করলে কি হবে মনটাকে
রাত্রে সবার ঠিক মতো রেস্ট হয়েছে তো ভজন টজন আজকে একসাথে অনেক ভেঙে ভেঙে পড়তে গেলে অনেক সময় লাগে কালকে অনেকবার ভেঙে ভেঙে বলেছি শ্লোকগুলো তো একসাথে সবাই উচ্চারণ করার চেষ্টা করব ধীরে ধীরে প্রাতঃ প্রবোধিত বিষ্ণু ঋষিকেশেন যত্তয়া যজ্জাত করয়ো শিশান তত করমি তবাগ্যা সমুদ্র বাসনে দেবী পর্বত স্তন মণ্ডিতে বিষ্ণু পত্নী নমস্তুভ্যাম পাদ স্পর্শ ক্ষমস্ব মে জয়তি জননিবাস দেবকি জন্মবাদ যদুবর পরিষদ সই দর্ভিরসন ধর্ম স্থিরচর বিজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন গজপুর পনিতানাম বর্ধয়ন কামদেবম তদ্বিষ্ণুঃ পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরা ততম তদ্বিপ্রাশ বিপার্ণব জগ্রীবং শাসমিন্দতে বিষ্ণুর্যত পরমাম পদম সোষাবদ প্রকর্ণ ভগবান বিবৃদ্ধ প্রেম স্মিতেন নয়নাম বুরুহম বিজৃম্ভন উত্থায় বিশ্ব বিজয়ায় চ ন বিষাদম মধ্যগ্রাপনয়তাদ পুরুষ পুরাণম দেব প্রপার্ণার্তি হর প্রসাদম কুরু কেশব অবলোকন দানেন ভূয় মাম পরয়াচ্যুত জয় জয় কৃপামায় জগতের নাথ সর্বজগতের কর শুভ দৃষ্টিপা উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শ্রীগুর ত্যাজ নিদ্রাম কৃপাময় উত্তিষ্ঠ জাহ্নবেশ্বর যোগ নিদ্রাম ত্যাজ প্রভ নাম্ন হটে দীপ নামাম সুশ্রদ্ধাতম বিতরসি উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গৌরাঙ্গ জহি নিদ্রা মহাপ্রভু শুভ দৃষ্টি প্রদানেন ত্রৈলোক মঙ্গলম কুরু ত্যাজ নিদ্রাং জগন্নাথ শ্রী বলদেব উত্তিষ্ঠ চ জগন্নাথর চ সুভদ্রে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শুভদে ঈশ্বর শ্রী হরে কৃষ্ণ দেবকী নন্দন প্রভ নাম্ন হটে দিব্য নাম সুশ্রদ্ধাতম বিতরসি উত্তিষ্ঠ পরমেশ্বর উত্তিষ্ঠ কমলাকান্ত ত্রৈলোক্য মঙ্গলম কুরু শ্রীগুর পরমানন্দ প্রমানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রদানন্দ সেবায় মাম নিয়োজয়ঃ গোব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ হিতায় চ হৃদয় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো কীর্তিতয়াদিতা লোকা দেবী তাম বিষ্ণুনাদিতা তাম চ ধারায় মাম নিত্যম পবিত্রম চ শুনন কুরু ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পে চ বকিণে চহম ফট স্বাহ নাহং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী ন চ গৃহপতির ন পুনস্থ জতির্বা কিন্তু প্রদ্যন্নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্ধে গোপী ভর্তু পদকমলয় দাস দাস নু দাস এতে গন্ধপুষ্পে ওম জয়ধ্বনি মন্ত্র মাতা স্বাহা সর্ববাদ্য মই ঘাণ্টে দেব দেব স্ববল্লভে তাম বিনা নৈব সর্বেষাং শুভম ভবতি শোভনে এতে গন্ধপুষ্পে গর্ভাদেবারি নারীণাম বিলয়ন্তে সহস্রধা তব নাদেন পাতালে পঞ্চ জন্ম নমস্তুতে প্রাত শ্রীমান্নবদ্বীপে দিনেত্রাম দ্বিভুজম গুরুম বরাভায় প্রদম শান্তম স্মরে তন্নাম পূর্বকম তঙ্গপিকা বিসর্ভে স্তনয়ন্তি কেয়সি শিবা অধিকারিণী গুরু নিজ পাদ পদ্মে দশাং প্রদায় কুরু মাম ব্রজ কাননে শ্রীরাধাং গৃষেবন রসে সুখিনীং সুখাব্ধৌ শরদুন্না চারু স্থিরে স্ফুরিতম অতি বৃহৎ কুর্ম পৃষ্ঠাভগাত্রম ব্রহ্মা রমাবৃতম সন্মনি কনক মহাসদ্ম সংঘৈ পরিতম নিত্যং প্রত্যালয়দত প্রণয় বরলসত কৃষ্ণ সংকীর্তনাঢ্যম শ্রীবৃন্দ ভিন্ন ত্রিজগতনুপমং শ্রীনবদীপ মিড়ে শ্রীমানমুক্তিগদামবদ্ধ শিখুরং সুস্মির চন্দ্রাননাম শ্রীখণ্ডা গুরুচারু চিত্রবসনাং স্বগদিব্য ভূষাঞ্চিতম নিত্যাবেশরসান মদ মধুরং কন্দর্পবেশজ্জলম চৈতন্যং কনকদুতি নিজ জনাই সংসবমানম ভজে অনারপিত শরিঞ্চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত মন্নতোজ্জ্বলরসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীনন্দনহম অঙ্গহীনাম ক্রিয়াহীনাম বিধিহীনাম জয়াদ ভবে অস্তু তৎসর্বমছিদ্রম কৃষ্ণ কৃষ্ণ প্রসাদত যৎকিঞ্চিত বৈগুণ্যং জাতং তদ্দোষ রসমানস্য শ্রীকৃষ্ণ স্মরণং করোমি আগচ বিশ্রামস্থানম স্বগুণৈ সহ গৌরাঙ্গ খনম বিশ্রাম সুখেন লীলয়া বিহার প্রভো আগচ শয়নমস্থানম নিত্যানন্দ জগদ্গুরু তব রূপে মহাবিষ্ণু অনন্তে শয়নম কুরু আগচ শয়নমস্থানম অগ্রজেন হি অধক্ষজ আগচ্ছ নিজ সজ্জাং স সুভদ্রে মে দয়ং কুরু সজ্জাং আগচ্ছতম কৃষ্ণ যশোদানন্দ বর্ধন সজ্জাং আগচ্ছতম রাম পতিতম মাম দয়ং কুরু আগচ্ছ শয়নমস্থানাম প্রিয়াভিষহ কেশব দিব্যভূষাড সজ্জায়াং সুখম বিহর মাধব আজকে একটু সহজ লাগছে মন্ত্রগুলি না কঠিন লাগছে? তার মানে পড়িলে পাস না পড়িলে একটু ধৈর্য সহকারে পড়লে সবাই ভালোভাবে মুখস্থ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঘাবড়ার কোনো কারণ নেই। কালকে উদাহরণ দিয়ে বলছিলাম বিদেশিরা এদের ভাষা নয় তাই এই সংস্কৃত মন্ত্র যদি মুখস্থ করতে পারে, আর বাঙালিদের তো বাংলা ভাষার মতোই না, সংস্কৃতটা সংস্কৃত থেকে ডাইরেক্ট বাংলা এসছে, একটু অনস্কার বিসর্গ লাগাই দিলে সংস্কৃত হয়ে গেল। আপনাদের বইয়ের মধ্যে 37 পেজে গতকাল আমরা আলোচনা করেছিলাম আরতি নিয়ে এবং ভোগ অফারিং নিয়ে, কি করে ভোগ নিবেদন করতে হয় ভগবানকে এবং কিভাবে আরতি করতে হয়, এবং সেটা আবার প্র্যাকটিক্যাল দেখানো হলো কি করে ভোগ নিবেদন করা হলো। থিওরিটিক্যাল এর পরে প্র্যাকটিক্যাল দেখালে আর একটু উপলব্ধি বেশি হয় নাকি? কি করে ভোগের প্লেটটা টেবিলটা মজা হলো, ভোগের প্লেট দেওয়া হলো, ভোগটা শুদ্ধ করা হলো, তুলসী দেওয়া হলো, তারপর ভগবান গুরুদেবকে আসমান দেওয়া হলো, প্রভুপাদকে আসমান দেওয়া হলো, আসমান পাদ্য আর পাদ্য আর আসমান দেওয়া হলো, আসন তো আগে দেওয়া হয়েছে, আসন পাদ্য আসমান গুরুদেব প্রভুপাদ মহাপ্রভু। যদি কৃষ্ণকে আগে তাহলে আবার কৃষ্ণকে দেওয়ার পরে ইদম নৈবেদ্যম আপনি বলেন, আপনার যখন ভোগ লাগান বাড়িতে কি বলেন? যখন পরে ভগবানকে ভোগ দেন কি মন্ত্র বলেন? কোন মন্ত্র বলেন? আরে মহাপ্রভু আপনি দিয়ে দিলাম সবকিছু খেয়ে নেন, না এখান থেকে এখন তুলে নিয়ে চলে যাবো, আমাদের খেয়ে আবার অফিস যেতে হবে। মাঝে মাঝে বলেন না, বল কৃষ্ণ তাড়াতাড়ি খেয়ে নাও, তা নাহলে আমাদের আর সময় হয়ে যাচ্ছে, আবার অফিসে যেতে হবে, ব্যবসায় যেতে হবে, তাড়াতাড়ি না খেলে আমাদেরকে খেয়ে তো যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও বাস। হ্যাঁ কিন্তু বিদেশিদের ক্ষেত্রে বইটা ট্রান্সলেট করুন অনেক বেশি হয়ে যায় না, পুরো উল্টা, কিন্তু আমাদের বাংলার মতই না, বাংলা বলে দিলেও হয়, যদি না সিম্পল ওয়ার্শিপ আছে ঘরোয়া ভাবে, হে ভগবান আপনি হাত মুখ ধুয়ে নিন, হে কৃষ্ণ আপনি হাত মুখ ধুয়ে নিন, এই জল দিচ্ছি আপনি হাত মুখ ধুয়ে নিন, ঠিক আছে। মন্ত্রটা এমন কিছু করে না, ইদাম হস্তমুখ আপনি যখন ভোগ দিচ্ছেন, ইদাম নৈবেদ্যম কিলিং কৃষ্ণায় নম, ইদাম নৈবেদ্যম অং গৌরায় নম, সিম্পল এটুকু বলতে পারেন না? ইদাম নৈবেদ্যম, নৈবেদ্য মানে যে ভোগের প্লেট, ইদাম পানীয় মানে জল বা দুধ থাকলো, আপনি বেলের জুস দিলেন, দুধ দিলেন, শরবত দিলেন, ইদাম পানীয় মানে ওটা পান করতে হয়, ইদাম পানীয় ক্লিং গৌরায় নম ক্লিং কৃষ্ণায় নম। আপনি শুধু এক গ্লাস জুস দিয়ে আসলেন ভগবানকে, হয়তো আর কিছু দিন নেই, জুসটা ভগবানকে বিকেলে একটু জুস দিলেন বা কিছু দু একটা ফল দিলেন, এক গ্লাস জুস দিলেন, ইদাম নৈবেদ্যম ফলও নৈবেদ্য, ইদাম নৈবেদ্যম ক্লিং কৃষ্ণায় নম, ইদাম পানীয় ক্লিং কৃষ্ণায় নম। এইবার গুরুদেবের প্রণাম মন্ত্র কঠিন আছে এটার মধ্যে? আমি তো বুঝতে পারি না কিন্তু কঠিন, গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করলেন, যারা গুরুদেবের স্বর্ণগণ্য হয় না এখন প্রভুপাদের প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করলেন, মহাপ্রভুর প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করলেন, আর কৃষ্ণের প্রণাম মন্ত্র নম ব্রহ্মণ্য দেওয়ায় তিনবার উচ্চারণ করলেন, এর মধ্যে কঠিন কিছু তো আমি দেখি না, যেগুলি খুব বুঝাতে হবে অনেকবার চেষ্টা, সহজ জিনিস। আর তা নাহলে বলে কৃষ্ণ খেয়ে নে, তা নাহলে আমি যাচ্ছি, বাৎসল্য ভাব, মায়েদের কাছে একটা বাৎসল্য ভাব সহজ আছে, গোপাল বাড়িতে রাখে যে ছেলে মেয়েদেরকে যেমন খাওয়ানো হয়, কিন্তু এইটা করবেন না যে ও একটু চরণ তুলসী দিয়ে খেয়ে নেবেন আর ভগবানকে না খেয়ে ঘরে রেখে দেবেন, এটা ঠিক না। আপনার বাড়িতে অতিথি আসলে কি করে আপনি মনে করেন যে আমি অতিথিকে না খেয়ে রেখে দিয়ে আমরা খেয়ে দিয়ে চলে গেলাম, সেটা ভালো উপযুক্ত ব্যবহার হবে? কি মনে হয় আপনাদের? ভগবানকে প্রতারণা করা হলো না, ভগবানের চরণ তুলসী দিয়ে আমি খেয়ে নিলাম আর ভগবানকে কিছু দিলামই না, ভগবান উপবাস থাকবে কি করে? তো এটা ভালোবাসা হলো, আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, কোনো বিশেষ অতিথি বলুন, কেউ আসলো তাকে বাদ দিয়ে আপনারা খাওয়া দাওয়া করে নিলেন, এটা শিষ্টাচার নয় আর ভদ্র আচরণ হই না। সুতরাং যা কিছু খাও, ভগবান রয়েছেন বলছেন, তুমি যা কিছু খাও, যা কিছু করো, যা কিছু খাবে আমাকে দিয়ে খাবে, কেন না দিলে তো তুমি চোর, আমার মালিককে না দিয়ে খেলে সেবকদের অবস্থা কি হয় বলুন তো? মালিক আর রাখবে সেবকদেরকে, দাসদের সেবা দাসদাসীকে রাখবে? যদি মালিক সবকিছু রান্না হলো সে দাসদাসীরা আগে সব মিলে খেয়ে নিল, মালিকের জন্য রাখবো না, মালিকের কি অবস্থা হবে? আর ভগবান সবকিছুর মালিক, ভগবান সবকিছু দিয়েছেন, একটা প্রীতি ভালোবাসা থাকা উচিত মালিকের প্রতি, তো তিনি দিয়েছেন তাকে একটু নিবেদন করে, তিনি তো সব নিয়েছেন না, তিনি তো আমাদের জন্যই আবার রেখে দিচ্ছেন, খেয়ে নিচ্ছেন, সেটা তো ভগবান যদি সব খেয়েও নেন তাহলে কোনো যাস না। আমি সেদিনে আপনাদের আলোচনা করেছি, কেননা ভগবান পুণ্য, আর পুণ্য থেকে আবার অসংখ্য পুণ্য নিয়ে নিলেও ভগবান পুণ্যই থাকেন, আর অসংখ্য ব্রহ্মাণ্ড তার সাথে যোগ করলে, অসংখ্য পুণ্য তার সাথে যোগ করলেও তিনি একই থাকেন সেই পুণ্য। সাগরের থেকে এক গ্লাস জল তুলে নিলে কি হয়, আর এক সাগরে এক গ্লাস জল ঢেলে দিলে কি হয়, সাগরে কি পার্থক্য পড়ে, কোনো পার্থক্য পড়ে? এক গ্লাস জল তুলে নিন আবার এক গ্লাস জল ওখানে ঢেলে দিন, 100 গ্লাস জল ঢেলে দিন ওখানে, কি হলো? কিছুই মনে হয় না তার। তো ভগবান থেকে অনন্ত অসীম বিভু চৈতন্য, তিনি যদি সব খেয়েও নেন আবার সেরকমই থাকেন, আবার যদি সব দিয়েও দেন তাও সেই ভগবানই ভগবানই পূর্ণ থাকেন। এটা হচ্ছে ভগবান, এই জন্য তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। জীব এই জগতে একটা বস্তু যদি 100 টাকার নোট আমি যদি সবাইকে ভাগ করে দিই, কিছুক্ষণ পরে থাকবে না, 10 টাকা 5 টাকা 2 টাকা একটা দিতে দিতে থাকবে না, এক সময় আসবে। কিন্তু চির জগতে ভগবানকে যতই আপনি অনন্ত কোটি অবতার বিভিন্ন ব্রহ্মাণ্ডে একই সাথে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ড নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একসাথে যদি লীলাবিলাস করেন, অবতার রূপে প্রকাশ করেন, এমন নয় যে ভগবান রামরূপে এসেছিলেন আর এখন আর নেই, অন্য একটা ব্রহ্মাণ্ডে রামরূপে লীলা হচ্ছেন, অন্য একটা ব্রহ্মাণ্ডে এখন নৃসিংহদেবের লীলা হচ্ছে, অন্য একটা ব্রহ্মাণ্ডে এখন কৃষ্ণের লীলা হচ্ছে, অন্য একটা ব্রহ্মাণ্ডে মহাপ্রভুর লীলা হচ্ছে, সব ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যেটা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরবে না। আমরা মনে করছি এই আমাদের বাড়িঘরটা, এই জেলাটাই মনে হচ্ছে একটা ব্রহ্মাণ্ড আমাদের কাছে, কেন এর বেরো, এর গেটের বাইরে আমরা যাইনি, এই জেলার বাইরে যাইনি, এই দেশের বাইরে যাইনি, তো আমাদের মনে হচ্ছে এই দেশটাই আমাদের একটা বিশাল ব্রহ্মাণ্ড না, এটা পিপড়ার বুদ্ধি। পিপড়াও যদি একটা স্থানে থাকে না, ও অন্য স্থানে বলে এইটাই হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, আর সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন উনি। আর কোন ব্রহ্মাণ্ডে কখন অসুরের উৎপাত হচ্ছে, এই সৃষ্টি স্থিতি ভাঙা গড়ার খেলা নিয়ে তার আনন্দ হয়। কখনো অসুরদের উৎপাত হচ্ছে, তখন অসুরদের দমন করার জন্য তিনি হচ্ছেন হিরো, তিনি একজন নায়ক রূপে ওখানে গেলেন, যে অসুরদের পিটি পিটিয়ে সাধুদের রক্ষা করে, তখন সবাই ওই সারা জীবন ওই ভগবানের লীলা না, ও ভগবান এই লীলা করেছেন, এই অসুরদেরকে এইভাবে পিটিয়ে মেরেছেন, রাবণকে এইভাবে মেরেছেন, হিরণ্যকশিপুকে এইভাবে মেরেছেন, আর সমস্ত সমস্ত ভক্তদেরকে তিনি এভাবে রক্ষা করেছেন, তা আমরা সেই লীলা স্মরণ করবো কেন? ভগবান এই লীলাটা রেখে যান কেন? হ্যাঁ, ভগবান জীব তার লীলা স্মরণ করে, জীব অনাধিকাল থেকে কর্মবন্ধনে ভুগছে এই জগতে। মাতাজি রেস্ট হয়নি নাকি? চোখ বন্ধ হয়ে যাচ্ছে সব দেখছি পিছন দেখে। ভগবান লীলাটা করেন এই জন্যই, কেননা এই জগতে প্রত্যেকটা জীব যখন আসে তখন আর কি কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আমাকে এই করতে হবে ওই করতে হবে, কর্মের বন্ধন কাউকে ছাড়ে না। কালকে রাত্রে ক্লাস করেছিলাম, যতক্ষণ না কেউ অকর্ম করছে অর্থাৎ ভগবৎ সেবায় নিয়োজিত হচ্ছে ততক্ষণ সে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না। আর ভগবান এই লীলাটা রেখে যাচ্ছেন, জদনুদ্ধা অসিনাযুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম সিন্দন্তি কবিদাস্তস্য কোম কুর্যাত কথারতিম। শ্রীমদ ভাগবত মে দ্বিতীয় স্কন্ধে কোন বলা হচ্ছে, জদনুদ্ধা অসিনাযুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম, কাউকে যদি কোনো শিকল দিয়ে বা দড়ি দিয়ে বাঁধা হয় মুক্তির উপায় কি? কোনো ধারালো অস্ত্র দিয়ে সেটাকে কেটে দাও, নিজে নিজে কাটতে পারবে? যার হাত পা বাঁধা আছে কে কাটতে পারে? যে মুক্ত আছে, যে মুক্ত সে কাটতে পারে, যে বদ্ধ সে, আমরা যদি সবাই বদ্ধ হয় কে কার বন্ধন খুলবো, খুলতে পারবো? কিন্তু ভগবান পারেন, ভগবান বাঁধা অবস্থায় অন্য কেউ মুক্ত করতে পারেন। মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন কোমরে, এই জন্য ভগবান দাম উদার, দাম মানে দড়ি আর উদারে বেঁধেছিলেন পেটের মধ্যে, এই জন্য ভগবানের একটা নাম দাম উদার। দামোদর উদুখালের সাথে বাঁধা ছিল, উদুখাল ভগবানকে দুষ্টামি করতে সাহায্য করেছিল, এই জন্য একেও বেঁধে দিই উদুখালের সাথে। উদুখালের উপরে যদি না উঠতেন ভগবান ওই বানরদেরকে ওই এখান থেকে মাখন নিয়ে শিখার উপর ঝুলানো মাখন নিয়ে বানরদেরকে খাওয়াতে পারেন না, পারতেন না। বানরদের খাওয়ানোর উদ্দেশ্য কি ছিল? ভগবান যখন রামচন্দ্র রূপে লীলা বিলাস করেছিলেন, তো ভগবান রাবণের সাথে যুদ্ধ করেছিলেন রামচন্দ্র, সৈনিকেরা কারা ছিল? সৈনিকদের খাওয়া দিতে হয়নি, কাপড় চোপড় দিতে হয়নি, বাসস্থান, রাতে সারাদিন যুদ্ধ করতেন, রাতের বেলা গাছের ডালে, তাই না? তাদেরকে খাওয়া পরাও কিছু দিতে হয়নি, অস্ত্রপাতিও কিছু দিতে হয়নি, কি হলে পাথর নিয়ে ছুড়ে মেরে দিয়েছে। ওদেরকে অস্ত্রপাতি দিয়েছিলেন, পাথর ছুড়ে ছুড়ে, বড় বড় পাথর ছুড়ে দিয়ে রাক্ষসদেরকে মেরে দিয়েছিলেন, মহাপ্রতাপশালী। ভগবান ডিনি হয়েছে, আরে আমি রাজা, এরা আমাদের সাহায্য করেছে, আমাকে না বেতন দিতে হলো, না খাওয়া দিতে হলো, না বাসস্থান দিতে হলো, কিছু দিতে হয়নি। ভগবান বলে করেন যে আমি এদের কাছে ঋণী হয়ে গেছি, ভগবান ঋণী হয়ে যান। দেখেন ভক্তের কাছে, ভক্তের সেবার কাছে, ভক্ত যদি ভগবানকে সেবা করেন তো ভগবান কি বলেন? ভগবান ঋণী হয়ে যান ভক্তের কাছে। ভগবান ঋণী বোধ করেন, তো ভগবান কি করলেন? বলছেন ঠিক আছে, আমি দাপর যুগে তোমাদের সবাইকে খাওয়া দিব। তো নবলক্ষ ধেনু ছিলেন ভগবান কৃষ্ণের, নন্দ মহারাজের, মানে নদীর স্রোতের মতো যার দুধ দই ছিল। ভগবান কি করছেন? সারা দিন রাত বানরদেরকে খাওয়াতেন, আর বানরদের যখন খেতে পারত না তখন গালাগালি দিতেন, এই দুধ মাখন গুলি এত বাজে বানরেরাও খাচ্ছে না, কতটা খাবে? পেট ভরলে তো আর বানরে কি খাবে? পেট ভরে গেলে আর খেতে পারবে না। আপনার যতই সুস্বাদু বস্তু হোক, সুস্বাদু খাবার হোক, মিষ্টি হোক, কিন্তু যদি পেট ভরে যায় আর আহার, তখন বাংলায় কথা বলে না, পেট ভরলে সন্দেশও তিতা লাগে, খেতে পাচ্ছে না। তখন ভগবান কৃষ্ণ উপবাস করেছেন, দেখো দেখো অনেক সময় নিজের ঘরের তো খাওয়াতেন, বা অন্যান্য গোপীদেরকে সেখান থেকে, সেটাও আলাদা ইচ্ছা ছিল ভগবানের। কেন সবাই চিন্তা করতো, হায় রে কৃষ্ণ যদি আমার পুত্র হতো আমি কৃষ্ণকে স্থান পান করতো। গাভীরা চিন্তা করতো, যদি কৃষ্ণ আমার বৎস হতো তাহলে, কৃষ্ণ আমাদের হলে তাহলে আমরা কৃষ্ণকে দুধ পান করাতাম। ভগবান কৃষ্ণ সবার বাসনা পূর্ণ করেছিলেন, তিনি গোবৎস রূপে, ব্রহ্মা যখন গোবৎস এবং গোপ বালকদের চুরি করে নিয়ে গেছিলেন, এক বছর ধরে কৃষ্ণ সমস্ত গোবৎস রূপে এবং গোপ বালকদের রূপে ছিলেন। গোপ বালক রূপে মাতৃস্থান পান করেছেন, গোবৎস রূপে মাতৃস্থান পান করেছেন, সবার মনোবাসনা তিনি একসাথে পূরণ করেছেন। ভগবানকে যে যে বাসনা করে সঙ্গে সঙ্গে তিনি সেই বাসনা, এমনকি কেউ যদি অসুর যদি বলে ভগবানকে মারবো, ভগবানকে ঠিক আছে সেটাও পূরণ করেন। যেমন পুতনা বলছে যে একে বিষ দিয়ে মারা উচিত, ভগবান তারও বাসনা পূর্ণ করলেন। পুতনা কে ছিলেন? আগে বলি মহারাজের বোন ছিলেন রত্নাবলি। ভগবান সমস্ত বাসনা পূর্ণ করেন। কোন পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম? রামচন্দ্রের লীলাতে কৃষ্ণকে, কৃষ্ণকে কি লীলা ইয়ে মন্ত্রে স্নান করিয়েছেন? মাধব সাদা কোন মন্ত্র দেননি, তাহলে সেটাও যদি আপনারা করেন, কৃষ্ণ আসো খেয়ে নাও, সেটাও বাৎসল্য প্রেমে ঠিক আছে। হ্যাঁ, ওইটা ভালো পয়েন্ট ছিল, যদনুদ্ধা অসিনাযুক্তা কর্মগন্ধি নিবন্ধনাম সিন্ধন্তি। ভগবান যে লীলা বিলাস করেন কি জন্য করেন? এতগুলি লীলা দেখি গেছেন, অসুর মারণ, বানরদের খাওয়ানো, তো ভক্তদেরকে সেবা করা, এত লীলা কেন দেখালেন? ভগবান আসেন যুগে যুগে, যদনুদ্ধা অসিনাযুক্তা কর্মগন্ধিন, সেই বন্ধনটা বলছিলাম না, ভগবান এখান থেকে চলে গিয়েছিলাম যে ভগবান বাঁধা অবস্থায় অন্যকে মুক্ত করতে পারেন, কিন্তু আমরা বাঁধা অবস্থায় কাউকে মুক্ত করতে পারেন। তো আমরা সবাই কর্মের বন্ধনে এই জগতে আবদ্ধ হয়ে আছি, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা কর্মবন্ধনে আবদ্ধ এই জগতে। কর্মের বন্ধন কি করে মুক্ত হব? যেখানে শাস্ত্রে বলা হচ্ছে ভাগবতমে, যদনুদ্ধ অসিনাযুক্তা কর্মগ্রন্থি নিবন্ধন ছিন্দন্তি, নিবন্ধন ছিন্দন্তি, সৃজন করা যাবে কিসে? ভগবানের কথা শ্রবণ কীর্তন রূপ। বন্ধন করা থাকলে কাউকে তরবারি দিয়ে বা কোনো অস্ত্রপাতি দিয়ে তাকে বন্ধন মুক্ত করা যায়? সেই রকম জগতে যারা কর্মের বন্ধনে আছে, কোন অস্ত্র দিয়ে ব্যবহার করবেন না? কর্মের বন্ধনে বাঁধা আছে সবাই, যদনুদ্ধ অসিনাযুক্তা কর্মগ্রন্থি নিবন্ধন ছিন্দন্তি শ্রবণ কর্তার, কোন কুজ্জাত কথা ভগবানের কথায় রতিযুক্ত হলে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করলে আমাদের এই কর্মবন্ধন শেষ হয়ে যায়। কোন মেয়ে যদি কুৎসিত হয় কিন্তু অনেক গুণবান হয়, কেউ আপনার কাছে যদি এসে বলে না ওনার এই গুণ আছে এই গুণ, সবাই স্বাভাবিকভাবে আপনি আকৃষ্ট হয়ে যাবেন। রুক্মিণী দেবী কি করেছিলেন? নারদ মুনি তার বাবার সভায় বিদর্ভ রাজের সভায় কৃষ্ণের গুণগান করেছিলেন বলে তখন থেকেই প্রতিজ্ঞা এনেছিলেন না, কৃষ্ণকে আমি প্রতিরূপে কৃষ্ণের রূপের গুণের লীলাখানি শ্রবণ করে। তারপর যদি ভগবানের লীলাখানি শ্রবণ করি, সারণ জগদিক লীলায় যদি হয় একটা ছেলের অনেক গুণ আছে শুনে যদি একটা মেয়ে আকৃষ্ট হতে পারে, একটা মেয়ের গুণ আছে শুনে যদি একটা ছেলে আকৃষ্ট হতে পারে, তাহলে ভগবানের যে অসীম গুণাবলীর অধিকারী তার গুণের কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে কি আমরা তাদের আমাদের চিত্ত তার প্রতি আকৃষ্ট হবে না? এই জন্য হরিকথা শ্রবণ করতে হয়, ভগবানের প্রতি আসক্তি বাড়ানোর জন্য। আর ভগবানের প্রতি যদি আসক্তি বেড়ে যায় তখন এই জড়জাগতিক বন্ধন আমাদেরকে শিথিল হয়ে যায়। এই জন্য এটা হচ্ছে তরবারির মতো, ভগবানের কথা ভগবানের লীলা কাহিনী এগুলো হচ্ছে তরবারির মতো, তীক্ষ্ণ ধারালো অস্ত্রের মতো, যেটা আমাদের কর্মের বন্ধনকে কেটে দিতে পারে, ছেদন করতে পারে, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যাব। এই জন্যই আমরা নিরন্তর এই যে পূজা করছেন, ও ভগবানকে এইভাবে পূজা করতে হয়, এইভাবে অর্চন করতে হয়, এইভাবে তাকে গুণকীর্তন করতে হয়, ভগবান এই লীলা করেছেন, নিরন্তর যদি আমরা শ্রবণ করি। কিন্তু দুর্ভাগ্য বিষয় দেখুন, আমরা কেউ করতে চায় না, আমরা এই সংসারে মত্ত থাকতে চাই, সংসার থেকে বেরোতেই চাই না, কিন্তু সংসারের যে যন্ত্রণা সেটা আমাদের এখনো উপলব্ধি হচ্ছে না। ভগবান এত যন্ত্রণা দিচ্ছে সংসারের মধ্যে, প্রতি পদে পদে দেখাচ্ছেন সংসারে এই জগতে কোনো সুখ নেই, দুঃখালয় অশ্বাসতম। কিন্তু একটা পাঁঠা দেখুন, যখন কালীবাড়িতে পাঁঠার লাইন পড়ে না, মাঝে মাঝে পিছন থেকে কোনো ঘাস টাস দেয় খেতে থাকে, আর একটা পাঁঠাকে কাটে তখন ভয় করে ওঠে না, আর পিছন দিকে আর এরা উঁচু করে মাথা করে দেখে যে কাটছে লাইনে, পিছনে ওর সিরিয়াল আছে কাটবে, কিন্তু দেখেও ও আবার ঘাস খেতে থাকে। কেন? এটা হচ্ছে নির্বোধ, ভুলে যায় পাঁঠা নির্বোধ। কিন্তু আমরাও কম নয়, আমরা দেখছি সামনে সবাই মরছে, ঠাকুর দাদা মরলো, বাবা মরলো, কাকা মরলো, আত্মীয়স্বজন মরলো, আমাকে ওই লাইনে যেতে হচ্ছে মরার লাইনে, কিন্তু মনে হচ্ছে না আমি এই জগতে থাকবো, ভালো করে গাড়ি করি বাড়ি করি, ভগবান ভগবানের নাম গন্ধ পর্যন্ত নেই। তাহলে আমাদের বুদ্ধিটা পাঁঠার বুদ্ধি থেকে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? দেখছি সামনে মৃত্যু আছে। এই জগতে সবচেয়ে আশ্চর্য বস্তু হচ্ছে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ জমা মন্দিরম শেষ স্থাবরম ইচ্ছন্তি কিম আশ্চর্য অতপরম। যুধিষ্ঠির মহারাজকে যখন ধর্মরাজ জিজ্ঞাসা করলেন এই জগতের আশ্চর্য বস্তুটা কি, তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছে, প্রতিনিয়ত দেখছি বলো হরি হরি ও, কিন্তু আর বলে না। যখন মৃতদেহ নিয়ে যায় না কাঁধে করে, এখানে বুকের কাছে বাঁধে, পেটের কাছে বাঁধে, পায়ের কাছে বাঁধে, মাথাটা খোলা থাকে, যখন দুলতে দিতে যায় না বলে হরি হরি বল, তার মাথাটা নাড়তে থাকে, বলে আমি আর বলবো না তোরাও বল, বলে আর হরি বলার সময় আছে? ওই পর্যায়ে যেয়ে করবেন নাকি না তার আগে করবেন? আগে করবেন, ওখানে তখন আর হবে না বলো হরি বললে আর কে বলো হরি হরি বল, আমি আর বলবো না তোরা বল তোরা বল, মাথা নাড়তে থাকে, এই পর্যায়ে আর হবে না। এই জন্য সময় থাকতে হরিবল বলা উচিত, হরি ইতি অক্ষরধাম বলছে ঋগ যদু সাম অথর্ব, ঋগ যদু সাম অথর্ব চারটে বেদ পড়ে যে ফল লাভ করে মানুষ কলিযুগে, কেউ যদি হরি কথাটা হ হরি কথাটা উচ্চারণ করতেই করা মাত্রই চারটে বেদ পড়ার ফল প্রাপ্ত হয়ে যায়। চারটে বেদ পড়তে হরি মানে আপনার সবাই চারটে বেদ পড়ে যে ফল পাবেন, বেদের অর্থ আপনি জানেন হরিকে জানা, বেদের অর্থ কৃষ্ণকে জানা, আপনার জেনেই নিয়েছেন কৃষ্ণকে, আর বেদ পড়ার কি দরকার আছে, এখন তার সেবা করো। ভগবানকে জানে বহু বহু জন্মের পর জানতে পারে, বাসুদেব সরস্বতী সাধন সমাত্মা সুদুর্লভ বহু বহু জন্মের পর জানতে পারে, তারপর কি হয়, জেনে তো তার সেবা করতে হবে। আমি জানলাম অনেক বছর পর জানলাম উনি আমার পিতা, ঠিক আছে, তখন পিতাকে পুত্রের কত পিতাকে সেবা করা, তখন আমরা সেবায় নিয়ে যেতে হবে। এই জানতে জানতে কত কোটি কোটি জন্ম চলে গেছে যে ভগবান আমাদের পিতা, সবার পিতা, এইটাই জানতে গেল। তো ভগবদ গীতায় ভগবান শিখিয়ে দিয়েছে, দেখো আমি তোমার সবার বীজ প্রদান করি, কিন্তু তাও মানতে রাজি নয়, আমি পরীক্ষা করে দেখবো বাজারে সবাইকে জিজ্ঞেস, আপনি কি আমার পিতা, আপনি কি আমার পিতা, আরে মায়ের কথা শোন, মায়ের কাছে জিজ্ঞেস করলে বলে দেবে মা কে পিতা, সহজ বাক্য কিনা, সারা জগতে পরীক্ষা করা আছে, প্রত্যেকটা টাউনে গিয়ে প্রত্যেকটা গ্রামে গিয়ে পরীক্ষা করার দরকার আছে, প্রত্যেক পুরুষের কাছে যে আপনি কি আমার পিতা, আপনি কি আমার পিতা, ল্যাবরেটরি গিয়ে পরীক্ষা করার দরকার আছে, সিম্পল, মাকে জিজ্ঞাসা করলে বলে দেবেন পিতাকে, মা যদি বলে যায় অমুক তোমার পিতা, বাস ফাইনাল অমুক তোমার পিতা। তো সেই জন্য বেদ মাতা বলে দিচ্ছেন যে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, আমরা কোথায় ভগবানকে খুঁজব, এই ভগবান ও ভগবান হাজার ভগবানকে খুঁজাতে কি দরকার আছে, বেদে সর্বে অহমেও বেদ্য, বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা, ভগবান বলছেন। তা নাহলে আমরা সবকিছুই জানতে রাজি আছি কিন্তু কৃষ্ণকেই জানি না, তো এই জন্য ভগবান এত সুন্দর লীলা করে গেছেন। আমরা যেগুলি এগুলিকে মনটাকে কৃষ্ণের চরণারবিন্দ রাখার জন্য এই যে ভগবানকে অর্চন করা, ভগবানকে ফুল নিবেদন করা, ভগবানকে ভোগ নিবেদন করা, কেন বিশেষ করে এই অর্চন পদ্ধতিটা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ করে গৃহস্থ ভক্তদের উপর নষ্ট করেছেন। ব্রহ্মচারীদের কর্তব্য হচ্ছে সাধ্যায় শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন আর জগতে প্রচার করবেন, এটা হচ্ছে ব্রহ্মচারীদের সন্ন্যাসীদের কাজ। সন্ন্যাসীরা তো গৃহে একদিনও থাকেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘুরে বেড়ান, এক জায়গায় কোথাও থাকেন না, তো কেন, জগতের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য জীবকে ভগবানের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর কোনো কাজ নেই। ব্রহ্মচারী সাধ্যায় করবে, সন্ন্যাসী বান্ধবী সাধ্যায়, কিন্তু গৃহস্থরা গৃহে থাকেন, তাদেরকে অর্থ রোজগার করতে হয়, তাদের পরিবার প্রতিপালন করতে হয়, এই জন্য মহাপ্রভু বিশেষ করে গৃহস্থদের জন্য এই ডেইটি ওয়ার্শিপ কোর্স করেছেন, বা ডেইটি ওয়ার্শিপ বা ভগবত বিগ্রহ ভগবানের শ্রী বিগ্রহকে পূজার বিধান দিয়েছেন কাদের জন্য, বিশেষ করে গৃহস্থের জন্য। ও গৃহস্থ সবসময় কাজে ব্যস্ত, বিভিন্ন সাংসারিক কাজে, তা না হলে কি হবে, ওই জন্য ফিরিয়ে আনার জন্য, ও এখন তো আমার সময় হয়ে গেছে, এখন ভগবানকে জাগাতে হবে, উঠে গেল, মনটা কি হলো বিষয়ের থেকে ভগবানের কাছে নিয়ে আসলো, ও এখন সময় হয়ে গেছে, ভগবানকে ভোগ লাগলো, রান্না এখন কমপ্লিট হয়ে, তা থেকে রান্না করে এখন ভগবানকে ভোগ লাগালো, মনটা কোথায় আসছে, বিষয়ের থেকে সরে আসছে, বিষয় চিন্তা করতে করতে বিষয়ে নিয়োজিত হয়, আর ভগবানের চিন্তা করতে করতে ভগবানের মতো মনটা চলে আসে। তো এইটা বিষয় থেকে কেড়ে নিয়ে আসার জন্য বিশেষ করে গৃহস্থদের জন্য এই পন্থাটা অতি উত্তম, ভগবানের বিগ্রহ অর্চন করা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের প্রসাদ গ্রহণ করা, ভগবানের প্রসাদ বিতরণ করা। মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে গিয়েছিলেন তখন মহাপ্রভু একজন প্রিয় ভক্ত, মানে প্রতি বছরই যেতেন মহাপ্রভুকে দর্শন করার জন্য, রথযাত্রা উপলক্ষে বাংলা থেকে বড় দল নিয়ে শিবানন্দ সেন যেতেন, তখন একজন হোয়াট ইজ দ্য নেম অফ মহাপ্রভু, মহাপ্রভু আস্ক হিম দেন রামচন্দ্র, রামচন্দ্র খান বুদ্ধিমন্ত খান, একজন ভক্ত বুদ্ধিমন্ত খান, তিনি জিজ্ঞাসা করছেন মহাপ্রভু আমরা কি করব। তখন বলছেন তোমরা সাধু বিগ্রহ আসন করবে, আর গৃহস্থের কর্তব্য সম্বন্ধে বললেন, শ্রীবিগ্রহ অর্চন করবে আর নাম সংকীর্তন করবে। গৃহতে বিগ্রহ অর্চন করলে মনটা থাকবে কাছে, বিগ্রহ চিন্তায় ভগবানের চিন্তায় মন থাকবে, আর যদি হরিনাম সংকীর্তন করা হয় তো জগতে কল্যাণ হবে। হরিনাম সংকীর্তন কেন রাস্তায় রাস্তায় করা হয়, গৃহে করলে কি হয় না? হরিদাস ঠাকুর বলছেন, জপিলে সে কৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তন পরোপকার করে, অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। পশু পাখিরা বলতে পারে না কিন্তু এরা সবাই শুনতে পারে, আমরা যদি উচ্চ করে সংকীর্তন করি তারা শুনতে পারে, হরিনাম শুনে তারা উদ্ধার হয়ে যাবে। তো এই যে মনকে একাগ্র করার জন্য, মনকে ভগবানের পাদপদ্মে নিয়ে আসার জন্য সমস্ত গৃহস্থ ভক্তদের বিশেষ করে মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে শ্রীবিগ্রহ অর্চন করার জন্য গৃহে। আলেখ্য মনে করেন আমার বাড়িতে শিব বিগ্রহ নেই, মানে আলেখ্য আছে, মানে বেশি গুরুত্বপূর্ণ না, একই গুরুত্বপূর্ণ, আলেখ্য বা ভগবানের চিত্রপট আর ভগবানের বিগ্রহ আর ভগবান, ভগবানের নাম কোনো পার্থক্য নেই, চিত বস্তুতে কোনো পার্থক্য নেই। তো এই যে ভগবানের যে ষোড়শোপচারের পূজা, একটা শ্লোক আছে, ইদম আসনম স্বাগতম পাদম অর্ঘম আসমনিয়ম এসো মধুপর্ক পুনরাচনিয়ম বর্গ পুনরাচনিয়ম গন্ধ পুষ্প ধূপ দীপ ইদম নৈবেদ্যম নমস্কারম। একটা শ্লোকের মধ্যে ষোড়শ উপসার রয়েছে। তো ধরো এভাবে যদি মুখস্থ করতে পারেন, ইদম আসনম স্বাগতম সুস্বাগতম এত পদ্ম ইদম অর্ঘম ইদম আচমনীয়ম এসো মধুপর্ক ইদম পুনরাচনিয়ম ইদম স্নানিয়ম ইদম বস্ত্রম ইমানি আবরণানি এসো গন্ধ এতানি পুষ্পানি এসো ধূপ এসো দীপ ইদম নৈবেদ্যম নমস্কারম। ষোলোটা যেমন বীজগণিতের সূত্র থাকে, পাটিগণিতের সূত্র থাকে, সেই সূত্র অনুযায়ী যদি আপনারা অঙ্ক করেন সঙ্গে সঙ্গে অঙ্কের উত্তর মিলে যাবে, কোনো অসুবিধা হয় না। এই সূত্রটা যদি মনে রাখেন ভগবানের পূজা করতে কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? এই সূত্রটা মনে থাকে, মুখস্থ করতে পারবেন? হ্যাঁ, ইদম আসনম স্বাগতম সুস্বাগতম এতদ পদ্ম ইদম অর্ঘম অসাদ বলুন, ইদম আসনম স্বাগতম সুস্বাগতম এতদ পদ্ম ইদম অর্ঘম ইদম আসমনীয়ম এসো গন্ধ এতানি পুষ্পানি গন্ধ পুষ্প ইদম আসমনীয় এসো মধুপর্ক ইদম পুনরাচমনীয়ম ইদম স্নানিয়ম ইদম বস্ত্রম ইমানি আবরণানি এসো গন্ধ এতানি পুষ্পানি এসো ধূপ এসো দীপ ইদম নৈবেদ্যম তারপর প্রণাম, নৈবেদ্য পরে প্রণাম নমস্কার। এটা সিরিয়ালি যাবে, যেমন বিশেষ অতিথি এসেছেন ঘরে, তাই প্রথমে কি দিবেন? আসন, স্বাভাবিক কথা, তাকে একটা বসার জন্য আসন দেওয়া, তারপরে স্বাগতম, আপনি এসেছেন ওকে ধন্যবাদ জানান, আপনি এসেছেন আমাদের বাড়িতে, আপনাকে অনেক ধন্যবাদ, কৃপা করে আমার ঘরটা আমাদের গৃহটা পবিত্র করেছেন, তাকে গুণগান করা, স্বাগতম সুস্বাগত। তারপর এত পাদম, পা ধোয়ার জন্য জল দিলেন। ইদম অর্ঘম, অর্ঘ মানে মাথায় ছিটানোর জন্য, অর্ঘটা বিষয় আপনার বইয়ের মধ্যে দেখুন ওখানে আছে, অর্ঘে কি কি জিনিস থাকে, কি কি থাকে দেখুন, ফুলের পাপড়ি তুলসী পাতা দুর্ভা ঘাস আর শ্যামা চাল, এগুলো অর্ঘ তৈরি করতে হয়, পাদ্য অর্ঘ আসমন তৈরি করতে হয় জলের মধ্যে দিতে হয়। ফুলের পাপড়ি পদ্মফুলের পাপড়ি, তুলসী পাতা, দুর্বা ঘাস, শ্যামা চাল, অর্ঘের মধ্যে থাকে দেখুন ফুল, সাদা চাল, বার্লি, তিল, দুর্বা ঘাস, কুশাগ্র, সাদা সরিষা এবং গন্ধ। আসমানিয়াতে থাকে দেখুন পরপৃষ্ঠায়, আসমানিয়াতে আসমানিয়াম, জায়ফল, লবঙ্গ এবং কাকলা। কাকলা একটা ফল আছে, সেটা ভেঙে সেই বীজটা শ্বাসটা দিতে, যেমন বাদামের মতো কাকলা একটা ফল আছে। ফলটার নাম হচ্ছে কাকলা ফল, বাজারে এখানে পাবেন কি যায় না আমাদের। এখানে দেখো এটা মনে রাখতে হবে, অর্ঘের মধ্যে কি কি থাকবে, দুই রকম ঘাস থাকবে, দুর্বা ঘাস আর কুশো ঘাস, দুই রকম ঘাস আছে, দুর্বা ঘাস আর কুশো ঘাস, আর চার রকম সরিষা আছে, চার রকম শস্য আছে, কি কি, চাল, বার্লি, তিল আর সরিষা, আর হচ্ছে ফুল, ফুল আর আছে গন্ধ, মানে চন্দন পেস্ট, চন্দন বাটা। মনে রাখার সুবিধা কি হলো, যেমন দুই রকম ঘাস থাকবে, দুর্বা ঘাস আর কুশো ঘাস, চার রকম শস্য থাকবে, চাল, তিল, বার্লি, সাদা সরিষা, আর ফুল থাকবে আর চন্দন বাটা থাকবে। আর আসমানিয়া কি থাকবে, আসমানিয়া থাকবে জায়ফল, লবঙ্গ, কাঁকলা। পাদ্যাতে কি থাকবে, সাদা চাল, ফুলের পাপড়ি, শ্যামা চাল, ফুলের পাপড়ি, তুলসী পাতা, দুর্বা ঘাস, শ্যামা চাল। অর্ঘটা ছিটানো হলো, তারপর অর্ঘ, এবার আসমান হাত মুখ ধুয়ে নেওয়া হলো, এবার একটু মধুপর্ক দেওয়া হলো স্নানের পূর্বে, তারপর একটু হাত মুখ ধোয়ার জন্য আবার এই যে পুনরায় আসমানে, মানে আবার দেওয়া হলো, পুনঃ মানে আবার, এগিন, পুনরায় হাত মুখ ধোয়া হলো। এরপরে কি হচ্ছে, স্নানের জন্য আসমান, পুনরায় আসমানের পরে স্নানের জন্য জলের ব্যবস্থা করা হলো, স্নানের জায়গা দেওয়া হলো, আসন টাওয়াল দেওয়া হলো স্নান করার জন্য, স্নান করে তারপর স্নান করার পরে বস্ত্র, দুই রকম বস্ত্র, একটা হচ্ছে টাওয়াল দেওয়া হাত মুখ কা সমস্ত শরীর মোছার জন্য, দ্বিতীয় হচ্ছে বস্ত্র পরিধান করার জন্য বস্ত্র, তারপরে বস্ত্র পরার পরে অলঙ্কার পরানো হবে, অলঙ্কার পরানো হবে, তারপর গন্ধ চন্দন দেওয়া হবে, পুষ্প দেওয়া হবে, ধূপ দেওয়া হবে, দীপ দেওয়া হবে, তারপর নৈবেদ্য ভোগ নিবেদন করা হবে এবং তারপরে প্রণাম। এটা শ্রীরূপ গোস্বামীপাদ তার গ্রন্থে বর্ণনা করছেন, ভগবান কৃষ্ণ যখন লীলা বিলাস করছিলেন তখন ভগবান কৃষ্ণ যখন বনে যেতেন প্রকৃতি ঠিক এভাবে সাজাতেন, এই ষোড়শ উপাচার। ভগবান যখন বনে যেতেন আসন কোথায় ছিল, ভেরি গুড, ভগবান সুন্দর ঘাসের, আমার কার্পেট বিছানা মতো রাখা সুন্দর ঘাসের উপরে ভগবান বসতেন, ঠিক মনে হচ্ছে নরম একটা আসন দেওয়া আছে ভগবান, প্রকৃতি দিয়েই অ্যারেঞ্জ করে রাখতেন ভগবান কোথায় বসবেন, সঙ্গে সঙ্গে দুর্বা ঘাস সুন্দর হয়ে যেত। বৃন্দাদেবীর কাজ ছিল ভগবান কখন কোন বনে যাবেন সেটা জেনে নিয়ে, বৃন্দাদেবীর দুজন দূত ছিল যারা সঙ্গে সঙ্গে মেসেজ এনে দিতেন, কে দুটি, দুটো টিয়া পাখি, সুখ আর সারি, তারা কৃষ্ণ কোন বনে যাবেন, কোথায় আছেন, কি করছেন, সঙ্গে সঙ্গে খবরটা কাকে দিতেন, বৃন্দাদেবীকে, বৃন্দাদেবী রাধারানীকে নিয়ে সেই বনে পৌঁছে যেতেন, ঠিক, কেন তাদের মেসেঞ্জার তো খুব সুন্দর, মানে উপর থেকে যাবে দেখবেন কোথায় কৃষ্ণ আছেন, বাস সঙ্গে সঙ্গে বলে ওখানে আছেন। আর কৃষ্ণ ওখানে যাবেন, আজকে কোন বনে যাবেন, সুখসারিকের মাধ্যমে কৃষ্ণ মেসেজ পাঠিয়ে দিতেন আজকে আমরা ওই বনে যাব। আর বৃন্দাদেবী কি হচ্ছেন, তিনি সম্পূর্ণ সেই বনটা সাজিয়ে রাখতেন ফুল দিয়ে ফলে, অপূর্ব সুন্দর কৃষ্ণের লীলাগুলি। ভগবান কৃষ্ণ যখন হেঁটে যেতেন গাছগুলি ফলের ভারে এরকম নুয়ে পড়তেন, আর সবাই মিলে ফলগুলি উপভোগ করতেন, আম জাম কলা কাঁঠাল লিচু কত কি ফল, দেশীয় ফল আপেল সব কিছু কত ফলগুলি নিচে ভারে নিয়ে পড়তেন, তখন কৃষ্ণ হাত দিয়ে ওটা নিতে খুব সুবিধা হতো, সবাইকে দিতেন বন্ধু বান্ধব দিয়ে। আমরা এখন চামড়া দিয়ে বল খেলি, ভগবান কৃষ্ণ অনেক সময় বেল টেল দিয়ে বা অন্যান্য বাতাবি টেল দিয়ে খেলতেন, খেলাধুলা করতেন, এত ফল বৃন্দাবনে বন্ধুদের নিয়ে আনন্দ উপভোগ করতেন। কত কোটি বালক ছিল, অনেক কোটি কোটি সঙ্গে তার খেলার সাথী, কল্পনা করা যায় না। এখন তার প্রশ্ন হতে পারে, আরে এত কোটি লোক ভারতবর্ষে কোথায় ছিল, তাহলে বৃন্দাবনে যদি এত কোটি লোক ছিল, কৃষ্ণের 56 কোটি যদু বংশ, তাহলে সারা ভারতবর্ষের অর্ধেকটার একটা বংশের মধ্যে ছিল। যদি কৃষ্ণের বংশের হিসাব দেওয়া হয়, আপনি যদি ইয়েতে ভাগবত দেখেন, তাহলে মানে কৃষ্ণের 16,108 জন মহিষী ছিলেন, প্রত্যেকটা 10টা করে ছেলে একটা করে মেয়েও ছিল। কতটা ছেলে মেয়ে ছিল কৃষ্ণের, 16,000 বউ থাকলে কত, 16,108 জন তো কৃষ্ণের স্ত্রী, কতটা ছিল, প্রত্যেকটা যদি একটা দুটো করে টিচার থাকে কতটা টিচার থাকবে, কত লক্ষ টিচার, আর প্রত্যেকের দুটো তিনটে করে যদি সেবক থাকে প্রত্যেকটা ছেলের পিছনে, কত সেবক ছিল, দাস দাসী কতটা ছিল কৃষ্ণের ফ্যামিলি, তাহলে কত লোক, 56 কোটি যদু বংশ। এখন বললে মনে হয় এটা গল্প না, না বাস্তবে ইতিহাস, এটা তো ভগবানের লীলা বিলাস মহাভারতে, মুনি ঋষিদের কাজ নাই তো বসে বসে একটা গাঁজা খেয়ে গল্প লিখেছে, না না বাস্তব ঘটনা, যেগুলি কৃষ্ণের লীলা বিলাসের কাহিনী সেগুলি মহাভারতের মাধ্যমে ভাগবতের মাধ্যমে যুগ যুগ ধরে মুনি ঋষিরা সাধকেরা সমস্ত স্কলার যারা বিদ্বানেরা বিদ্বান পণ্ডিতেরা তারা অধ্যয়ন করে আসছেন, লীলা বিলাসের কথা স্মরণ করে আসছেন। 73 কোটি যদু বংশ। ভগবান কৃষ্ণ বন্ধুদের নিয়ে কোথায় বসতেন, ঘাসের উপরে, প্রকৃতিদেবী স্মরণ করে রাখতেন মানে ব্যবস্থা করে রাখতেন। এরপরে স্বাগতম সুস্বাগতম, ঠিক আছে, গাছের ডালগুলি তারা মানে সবাই যেন স্বাগতম জানাচ্ছে, দুপাশ থেকে গাছের ফুলগুলি ফলগুলি যান যাচ্ছেন, মাথা নিচে স্বাগতম সুস্বাগতম, মানে অনেকে কোনো কোন বিশিষ্ট ব্যক্তি আসলে আমরা মাথা নুয়ে হাত দিয়ে স্বাগতম ফল ফুলের জন্য সবাই জানা স্বাগতম জানাচ্ছি, স্বাগতম সুস্বাগতম। তারপর ঝর্ণা তারপরে পাটতম ঝর্ণাগুলি পড়ে আসেন, যেন কৃষ্ণ চরণ ধুয়ে বসেন, ঝর্ণা পাদ্দম এবং গাছের জন্য বিভিন্ন গাছ হার্ব আছে মানে ঔষধি গাছ, তারা কি না ওটা সিঞ্চন করতেন উপর থেকে, ভগবান কৃষ্ণকে অর্ঘ ছিটাচ্ছে এবং আশ্রমণীয় জল সেটা এর থেকে আসমান করার জন্য, যেমন ঝর্ণা থেকে জলটা তিনি আসমান করা মানে আসমান করা অর্থ হচ্ছে আসমান করা, আবার হাত মুখ ধোয়া কেউ আসমান করা কিছু খেতে গেলে তাহা ওটাও আসমান করা জল পেয়ে যেতেন। এরপরে মধুপর্ক, বনের মধ্যে সব জায়গায় বড় বড় গাছে মৌচাক থাকতেন, তাহলে মধু ওখান থেকে হয়তো অনেক সময় বড় বড় মৌচাকের থেকে একের পর এক টপ টপ করে পড়ে যাচ্ছে, ভগবান কৃষ্ণ ওটা নিয়ে পান করতেন, সকালের পান করতেন, তখন জন গরম হয়ে যেতেন, তারপর আবার একটু ঝর্ণাতে হাত মুখ ধুয়ে নিয়ে আবার তারা কি করতেন, এবার ঝর্ণাতে সরোবরে ওরা স্নান করতেন, সব প্রকৃতির ব্যবস্থা করে রেখেছেন, মৌচাকের ব্যবস্থা করে রেখেছেন উদুপর্ক করার জন্য। আবার বৃন্দাবনে কারা কারা বৃন্দাবনে গিয়েছেন, কত কুণ্ড আছে দেখেছেন, প্রচুর কুণ্ড আছে, প্রচুর জলাশয় আছে কুণ্ড, ভগবান কুণ্ডে সুন্দর সুন্দর লীলা বিলাস করতেন। ওটা গোবর্ধনের কাছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন, এমনি অনেক অনেক সরোবর অনেক কুণ্ড রয়েছেন। একসময় ভগবান কৃষ্ণ একটা কুণ্ডে সখাদের নিয়ে খেলছেন, এই যে কুণ্ডের কথা আসলো, ভগবান স্নান করতেন কুণ্ডে, তো স্নান করতে আসছেন, সব সখাদের নিয়ে স্নান করছেন, তো জলে নেমে তাদের খেলা শুরু হয়ে গেছে। কি হয়েছে, কে কতক্ষণ জলের মধ্যে ডুব দিয়ে থাকতে পারে, আমরা গ্রামে এগুলি করেছি। তো কৃষ্ণ খেলছে, মানে সবকিছু কৃষ্ণ থেকে আসছেন। একজন ছেলে একজন মেয়েকে বাজে ভালোবাসে, একটা মেয়ে ছেলেকে যদি ভালোবাসে, তার মানে কি, এইটাও কৃষ্ণের থেকে আসছেন। কেন, কৃষ্ণ যদি রাধানীকে ভালো না বাসতেন, গোপীকে না বাসতেন, ভালোবাসাটা কোথা থেকে আসলো, সবকিছুই কৃষ্ণ থেকে আসছেন, এটাও কৃষ্ণ থেকে আসছেন। আমাদের অপারের প্রতি হিংসা, রেগে যাওয়া মনোভাব, এটাও কৃষ্ণের থেকে আসেন। কৃষ্ণ কোনো অন্যায় দেখলে সহ্য করতেন না, তাকে ধরে মারধর করতেন একদম অসুরদেরকে, এটাও কোনো অন্যায় দেখে আমাদের রেগে যাওয়া, এটাও কৃষ্ণের থেকে আসে। এই জন্য যা কিছু আসে জগতে দেখা যায়, সবকিছু ভগবান কৃষ্ণের হচ্ছে একমাত্র উৎস। তো ওখানে মনে হয়েছে কে কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে, যে জিতবে তাকে কিছু উপহার দেওয়া হবে। ভগবান কৃষ্ণ যখন সবাই একসাথে ডুব দিয়ে দেন, আর ভগবান কৃষ্ণ উপরে উঠতে, তো দেখবেন কিছুক্ষণ পরে সবাই ডুবে গেছে, কৃষ্ণ ডুবে গেলেন, কৃষ্ণ উঠে যেতেন, ওর মনে হতো এইবার সবাই ওঠার সময় এসেছে, সঙ্গে সঙ্গে আবার ডুব দিতেন, আর প্রতিবারই কৃষ্ণ ফার্স্ট হয়ে যেতেন। তো একজন ছেলে কি করে কৃষ্ণ প্রতিবার ফার্স্ট হয়, প্রতিবার কি করে বেশিক্ষণ ধরে ডুবে থাকতে পারে, এটা কি করে সম্ভব, ভগবান ইচ্ছা করলে তো পারেন, কিন্তু তারা তো ভগবান বলে মানেন না। ব্রজবাসীরা, গোপীরা, গোপবালকরা ভগবানের ভগবত্তা দেখেও ভগবান বলছে, দেখো আমি পরমেশ্বর ভগবান, আমি না এত শক্তি দিয়ে গোবর্ধন তুলে ধরেছি কি করে, গোপীরা মানতে রাজি নয়, বলছে তুমি এত মাখন দধি খেয়েছো এই জন্য তোমার শক্তি বেশি হয়েছে, আর যখন গোবর্ধন ধরেছিলে তখন রাধারানী তোমার দিকে তাকিয়েছিল, এই জন্য শক্তি পেয়েছ, সেই জন্য ধরতে পেরেছিলে, তুমি তোমার বলে পারনি। গোপাল বলছে আমরা যদি লাঠি দিয়ে ঠিক না দিতাম, তাহলে তুমি কি করে একা ধরে রাখতে পারতে, বিশ্বাস করেন না। প্রত্যেকটা লীলাতে এরকমই আছে। তখন একটা ছেলে যখন সবাই ডুব দিয়েছে, আর যখন সবাই দেখছে সবাই ডুব গিয়েছে একসাথে ডুবে দিয়ে, তারপর ও সঙ্গে সঙ্গে উঠে দেখছে কি ব্যাপারটা, ও যখন দেখছে কৃষ্ণ উঠে পড়েছে, তখন ও সবাইকে বলে দিয়েছে, দেখো কৃষ্ণ কোনোবার জেতেনি, কৃষ্ণ প্রতিদিন ওঠে, মানে প্রতিবারই কৃষ্ণ উপরে উঠে যায়, আবার যখন সবার উঠার সময় হয় তখন আবার ডুব দেয়, তাহলে বেশি গেছে বলে দিয়েছে, বলছে কৃষ্ণকে অপমান করে দিয়েছে সবাই মিলে, হ্যাঁ তুমি পারো না, তুমি প্রতিবারে হেরে গেছো, তুমি সঠতা করেছো সবার সাথে, তুমি জিততে পারোনি। তখন বলছে ঠিক আছে এবার বাজি হোক, কারণ কৃষ্ণ একবার ডুব দিয়েছে, সবাই ডুব দিয়েছে, আর কৃষ্ণ আর ওঠেই নি, আর সবাই উঠেছে, টাঙায় উঠেছে, উঠে কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে, কোথায় কৃষ্ণ, কিন্তু সবাই গোপ বালকরা সবাই কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ নেই মানে তাদের প্রাণও নেই তাদের হৃদয়ে, কৃষ্ণ নেই মানে তাদের হৃদয় থেকে প্রাণ চলে গেছে। তখন কি আছে, সবাই উঠে কৃষ্ণ কৃষ্ণ পুরো সরোবর তন্ন তন্ন করে সবাই মিলে নেমে তন্ন তন্ন করে খুঁজছে, জল একটা ঘোলা করে দিয়েছে, কিন্তু কৃষ্ণকেই পেলে না। তখন উপরে উঠে সবাই কান্নাকাটি হচ্ছে, কোথায় গেল কৃষ্ণ, কৃষ্ণকে ছাড়া কি করে ফিরে যাবো গোকুলে, তখন কান্নাকাটি করছে এদিকে, তখন সবাই একসাথে সংকল্প করছে, না কৃষ্ণকে যদি ফিরিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আমরা সবাই এই কুণ্ডের মধ্যে আত্মহত্যা করবো, সবাই কুণ্ডের জলে ডুবে মরব, কৃষ্ণকে ছাড়া যাব না। এরকম প্রতিজ্ঞা নিয়ে সবাই ওখানে কানাকাটি করে তখন বলছে যে আমরা সবাই একসাথে জলে ঝাঁপ দেবো আর জল থেকে উঠবো না, আমরা ওখানে ডুবে মরবো। ঠিক যে মুহূর্তে জলে ঝাঁপ দিতে যাবে সেই মুহূর্তেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ পাহাড়ের উপর থেকে, সেটা চরম পাহাড়, চরম পাহাড়ের উপর থেকে বাঁশি বাজিয়ে দিয়েছেন। তো বাঁশির সুর, সবাই তো কৃষ্ণের বাঁশির সুরে পরিচিত, সবাই জানে, সঙ্গে সঙ্গে বুঝতে পারে কৃষ্ণ আছে কোথায়, চরম পাহাড়ের উপরে। কোথায় ডুব দিলেন, কুণ্ডে, সবাই দেখলো এখন কুণ্ডে। উঠলেন কোথায়, পাহাড়ের উপরে বাঁশি বাজাচ্ছেন। কেন, সবাইকে রক্ষা করতে হবে, সবাই আত্মহত্যা করবে, সব গোপালক চলে গেলেন উপরে। আর সবাই তখন ছুটছে, আর কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছে তখন কৃষ্ণের ওই বাঁশির সুর এসে প্রেমে সমস্ত পাথরটা গলে গেছে। ঠিক বিপরীত ধর্ম প্রাপ্ত হয় কৃষ্ণের বাঁশির শব্দ শুনলে, সবাই বিপরীত ধর্ম প্রাপ্ত হয়। যেমন রাধারানী বা সখীরা রান্না করছে, শুকনা কাঠ দিয়েছে, জ্বলছে, হঠাৎ করে কি হয়েছে, কৃষ্ণের বাঁশি শুনে সব কাঠ জীবিত হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, রস হয়ে গেছে, আর কোনো উনানেই জ্বলছে না, বন্ধ হয়ে গেল। সমুদ্র যমুনা নিচের দিকে সব চলে যাচ্ছে, সব দক্ষিণ দিকে চলছে। যখন বাঁশি শব্দ শুনেছে কি হয়েছে, সমুদ্র যমুনা উপরের দিকে চলছে, উল্টা জ্বর কি করে হলো, উল্টা স্রোত হয় না, তো স্রোত চলছে উল্টা সবকিছু। আবার কৃষ্ণ অনেক সময় লীলা আছে কৃষ্ণের, কৃষ্ণ হয়তো যমুনা পার হবেন, কৃষ্ণ বাঁশি বাজিয়ে দেন, যমুনার জল স্থির হয়ে গেল, বরফের মতো হয়ে গেল, সব যমুনার উপর দিয়ে হেঁটে চলে, গরু বাছুর সবাই যমুনার উপর দিয়ে হেঁটে চলে আসলেন পার হয়ে। তো কৃষ্ণের সঙ্গে সব বিপরীত ধর্ম পতিত হয়। তো পাথর গুলি কৃষ্ণের জ্বলে গেল, কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছেন তখন সমস্ত পাথর গুলি সব গলে গেছে, তরল হয়ে গেছে। আর যখন নরম হয়ে যায়, আপনি নরম কাদার উপর যদি আপনি পা দেন, পায়ের সাপটা ওখানে থাকবে, পড়ে যাবে। কিন্তু পাথরের উপরে পা দিলে পাথর সাপ পড়ে, ওই সময় সবাই ছুটছে কৃষ্ণকে কে আগে স্পর্শ করতে পারে। সব গোপবালকরা ছুটছে, গাভীরা ছুটছে, মহিষরা ছুটছে, হরিণরা ছুটছে, অন্যান্য প্রাণীরা সবাই ছুটছে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য। আর সবাই সবার পদচিহ্ন ওই পাহাড়ে পড়ে আছে, আর যেই কৃষ্ণ বাঁশি বন্ধ করে দিয়েছে আর পাথরে গিয়েছে শক্ত হয়ে সঙ্গে সঙ্গে, আর সবার পদর ছায়া ওখানে, পদর চিহ্ন সব পড়ে আছে। আপনারা যদি এতে যান বৃন্দাবনে, চরণ পাহাড়ি আছে ওখানে যাবেন, কৃষ্ণের পদচিহ্ন, বলরামের পদচিহ্ন, গোপ বালকদের পদচিহ্ন, তারপর সমস্ত গাভী ঘোড়া মহিষ সবার, হরিণ সবার পদচিহ্ন আপনারা দেখতে পাবেন। কেন, তখন সমস্ত পাহাড়টাই গলে গিয়েছিল, নরম হয়ে গেছিল, যার পদচিহ্ন ওখানে পড়ে আছে। এই যে কৃষ্ণের অপূর্ব সুন্দর লীলা, স্নানের লীলা ওখানে রয়েছে, বিভিন্ন কুণ্ডে স্নানের লীলা রয়েছে। আমি জাস্ট একটা বললাম, স্নান করতে গিয়ে কি করতেন কৃষ্ণ, কৃষ্ণকে অনেক সময় বস্ত্র দিয়ে সাজাতেন, গাছের কৃষ্ণ তো বস্ত্র পরে থাকতেন রাজবেশ, কিন্তু কৃষ্ণ অনেক সময় বনবেশ বেনুকর এই রূপটা সবার পছন্দ হতো। একটা গান আছে না, রাজবেশে তোমায় সাজে না শ্যাম, রাখাল বেশে মানায় ভালো, আছে শুনেছেন? রাধারানী সখীরা বলছেন, শ্যাম তোমাকে রাজবেশে মানায় না, তুমি দ্বারকায় যে রাজা হয়েছ, রাজবেশ পরেছ, এটা ভালো লাগছে না আমাদের কাছে। কৃষ্ণের বাঁশি বেজে উঠলো নাকি, রাজবেশে তোমায় সাজে না শ্যাম, রাখাল বেশে মানায় ভালো। কৃষ্ণ রাখাল বেশ থাকতেন, কখনো কি করে বনবেশ ধারণ করতেন, তাই বস্ত্র পরতেন, কি করে গাছের ছাল এনে পরতেন, গাছের ডালপালা এনে ডেকোরেশন করতেন, বন ফুলে মালা করতেন, ঠিক যেমন বন মানুষরা অনেক সময় জঙ্গি সাজে সাজে, কৃষ্ণ এরকম সাজতেন, প্রকৃতি সেটা সহায়তা করতেন, অস্ত্র এবং ইমানি আভরণ আনি। কৃষ্ণ বনে যখন কি আভরণ পরতেন, ফুলের মালা আবরণ অলঙ্কার, হার গেঁথে দিতেন গোপবালকেরা সখীরা, সেইগুলি ফুলে দিয়ে হাতের বাহুতে কোমরের মাথার মাথায় সবকিছু ফুল দিয়ে ফল দিয়ে সাজেন। আমাদের মায়াপুরে যখন রাধা মাধবের যখন জন্মাষ্টমী হয় বা গৌর পূর্ণিমা হয় অনেক ফুলের মালা ফলের মালা থাকে, ফুল দিয়ে ফল দিয়ে মালা করায়, এমনকি আর ফুলের ড্রেসও করায় সম্পূর্ণ ফুল দিয়ে, ভগবানের পোশাকটা পুরো ফুল দিয়ে করা হয়, চন্দন দত্তায় পুরো চন্দন দিয়ে ড্রেস করা হয়, সামান্য ড্রেস থাকে, ছোট বিগ্রহকে কোনো পোশাক থাকে না, চন্দন দিয়ে পুরো ড্রেসটা, মনে করো পোশাক পরে আছে কিন্তু পোশাক না, ওটা চন্দন দিয়ে করা, পুরো ড্রেসটা চন্দন দিয়ে ড্রেস করা যায়, অনেক চন্দন লাগে অবশ্য, অনেক চন্দন ঘষতে হয়, চন্দন দিয়ে ড্রেস করা হয়, এটা করা যায়, তো ভগবান হ্যাঁ কালারটা চেঞ্জ হয়ে যায়, তো ফুল দিয়ে ভগবানের বা ফল দিয়ে ভগবানের যে সুসজ্জিত অলঙ্কার করে সেটা আরো সুন্দর লাগে। ফুল দিয়ে করতে বনে বনেগুলি ফুল দিয়ে সাজাতেন, রাখাল বেশ দর্শকরা আবরণ গেল, তো ওখানে চন্দন সুগন্ধি চন্দন, ওখানে চন্দন বৃক্ষ থেকে নিয়ে কৃষ্ণের সর্বাঙ্গে লেপন করতেন, পুষ্প তো বৃন্দাবন তো ফেমাস, চারিদিকে পুষ্পের সমারোহ, বৃন্দাদেবী সাজাতেন, পুষ্প নিয়ে কৃষ্ণকে সাজানো, পুষ্প চরণ দেওয়া, পূজা করা, প্রকৃতি থেকে সব কিছু আমরা ঘরে এনে করি ভগবানকে, কিন্তু বৃন্দাবনে প্রকৃতি বা বৃন্দাদেবী তিনি সম্পূর্ণরূপে সাজিয়ে রাখতেন কৃষ্ণকে, সবগুলি সরবরাহ করতেন, গন্ধ পুষ্প তারপর ধূপ দীপ নৈবেদ্য, ধূপ সুগন্ধি ওখান থেকে বৃক্ষের কোনো কোনো বৃক্ষ থেকে খুব সুগন্ধি ছাড়তেন, কৃষ্ণ ধ্যান গ্রহণ করতেন, সে ধূপের মতো কাজ করতেন, আর দীপটাকে বলা হচ্ছে অনেক সময় পলাশ ফুল আছে না, যে অনেক সময় কৃষ্ণচূড়া ডালগুলি যখন আন্দোলিত হতো কৃষ্ণচূড়ার পুরো যখন হয়তো পুরো লাল হয়ে থাকে, দেখেছেন কৃষ্ণচূড়া তো যখন লাল থাকে তখন যখন ফুটতো তখন ডালগুলি যখন আন্দোলিত হতো মনে হচ্ছে পাঁচটা দীপ দিয়ে এরকম ভগবানকে আরতি করছে, ঠিক ঘুরে ঘুরে এরকম আরতি করছে, বাতাসে আন্দোলিত হচ্ছে, তো দীপের মতো সেগুলি আরতি করতেন দীপ, আর নৈবেদ্য প্রকৃতি দেবী সবসময় সরবরাহ করতেন বিভিন্ন রকম ফল কৃষ্ণকে দেওয়ার জন্য, ফল জল নৈবেদ্য, এবং সবাই যে কৃষ্ণকে প্রণাম করতেন এগুলি প্রকৃতি দেবীর মাধ্যমে, গরু বাছুর বা হরিণ সবাই এসে কৃষ্ণকে নত হতেন কৃষ্ণের কাছে, কৃষ্ণের মহিমা গুণগান করতেন প্রণাম করতেন, সেটা হচ্ছে প্রণাম, এটা গোস্বামী তা তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা এই যে নটা এই যে ১৬টা উপাসার কেন ভগবানকে ৬৪ উপাসারে পূজা করা হয়, আবার যে অর্চন পদ্ধতি বইটা সংগ্রহ করেন বুকটা হলে পেয়ে যাবেন, অর্চন পদ্ধতি একটা বড় বই আছে ওর মধ্যে ৬৪ উপাস আছে, নিশ্চিন্তদেবের এই সাতটা উপাসারে আরতি হয় না, না না ভগবানকে রাধা মাধব পঞ্চত তখনও কর্পূর দেওয়া, মধ্যাহ্ন আরতিতে যাবেন ভগবানকে কর্পূর দিয়ে আরতি করা যায়, কর্পূর দিয়ে সুগন্ধি কর্পূর, হ্যাঁ যেমন যখন প্রতিদিন মধ্যাহ্ন আরতিতে যাবেন ভগবানকে কর্পূর দেওয়া হয়, একটা কর্পূর আরতি থাকে একটা পঞ্চদীপ থাকে, দূর থাকে কর্পূর আরতি থাকে পঞ্চদীপ থাকে, প্রত্যেক দিন রাধা মাধব পঞ্চদত্ত সময় তো সবসময় কর্পূর আরতি হয় থাকে, নিঃসদেবকে ধূপ দেখানো হয় কিন্তু আরতি করার সময় অন্য সময় ধূপ নিঃসদেবকে দেখে বাইরে ওখানে রাখা হয়, কিন্তু আরতি করার সময় কর্পূর দীপ দেখানো হয়, ফুল দেখানো হয়, চামর পাখা দেখানো হয়, এই চারটে পরবর্তী পৃষ্ঠায় দেখুন ৩৮ পৃষ্ঠায় এখানে যে মন্ত্রগুলি রয়েছে আপনি কোন বিগ্রহের পূজা করবেন, এগুলি যদি আপনি 2-10 বার করে পড়ে রাখেন আপনা থেকে আপনি মন্ত্রগুলি খুঁজে পেয়ে যাবেন। মূল মন্ত্র আছে গুরুদেবের, মূল মন্ত্র ওটা দ্বিতীয় মন্ত্র, ওখানে দেওয়া হয়নি, দ্বিতীয় মন্ত্র বলে দেওয়া আছে। যারা ব্রাহ্মণ দেখা রয়েছে তারা পেয়ে যাবেন, যারা ব্রাহ্মণ দেখা নেননি তারা বলবেন ওম গুরাবে নমঃ। এতে গন্ধপুষ্প, আপনি গুরুদেবকে ফুল নিবেদন করবেন, এতে গন্ধপুষ্প ওম গুরাবে নমঃ, এসো ধূপ ওম গুরাবে নমঃ, এসো দীপ ওম গুরাবে নমঃ, ধূপ দীপ গন্ধ পুষ্প যেটাই আপনি অনুসরণ, প্রথমে আপনি ধূপ দিলেন, তারপর দীপ দিলেন, তারপর শঙ্খ জল রুমাল ফুল চামর পাখা সবগুলি, যেমন ধূপ দীপ শঙ্খ জল ইদম অর্ঘম ওম গুরাবে নমঃ, ইদম বস্ত্রম ওম গুরাবে নমঃ, এথানি পুষ্পানি ওম গুরাবে নমঃ। মূল মন্ত্রে আগে উপাসার মন্ত্রগুলি আছে, ষোড়শ উপাসার, উপাসারের সাথে ভগবানের শ্রীবিগ্রহের মূল মন্ত্র। যখন আপনি ফুল নিবেদন করছেন ফুলটা আপনি গুরুদেবের চরণে দিবেন, কি মন্ত্র উচ্চারণ করতে হবে? এতে গন্ধপুষ্প বা এতানি পুষ্পানি, গন্ধপুষ্প মানে অনেক সময় ফুল ফুলটা চন্দনে স্পর্শ করে তারপর দেয়, এতে গন্ধপুষ্পে, গন্ধ মানে চন্দন পুষ্প ফুল এবং চন্দন আমি নিবেদন করছি। আর এমনি যদি আপনি ফুলের প্লেট নিয়ে আরতি করছেন ফুলের থালা নিয়ে, তো কি বলবেন? এতানি পুষ্পানি, একটা পুষ্প দিলে এতে গন্ধপুষ্পে, আর যদি অনেকগুলি পুষ্প দেন অনেকগুলি ফুল দেন এতানি পুষ্পানি, এটা হচ্ছে উপাসার, উপাসার মন্ত্র। এবার গুরুদেবকে নিবেদন করছেন, একটা হচ্ছে কালকে কয়েকটা মন্ত্র শিখলাম না, একটা হচ্ছে মূল মন্ত্র, মূল মন্ত্র হচ্ছে গুরাবে নমঃ, আর বীজ মন্ত্র হচ্ছে ওম। তাহলে সবগুলি কাজে লাগছে কিনা আমি ফুল দিচ্ছি, এতানি পুষ্পানি উপাসার মন্ত্র, এতানি পুষ্পানি বীজ মন্ত্র ওম, আর মূল মন্ত্র গুরাবে নমঃ, এতানি পুষ্পানি ওম গুরাবে নমঃ। আপনি ফুল দিয়ে প্রণাম করলেন কিছু বললেন না, কিন্তু তার থেকে আর একটু ভালো কি, আপনি ফুল দিয়ে এতানি পুষ্পানি, বা একটা ফুল দিলেন গুরুদেব চান এতে গন্ধপুষ্পে ওম গুরাবে নমঃ, কঠিন লাগছে? আপনি কৃষ্ণের চরণে ধূপ নিবেদন করছেন, এসো ধূপ ক্লিং কৃষ্ণায়, এসো ধূপ কি হচ্ছে উপাসার মন্ত্র, ক্লিং হচ্ছে বীজ মন্ত্র, ছয়টা মন্ত্রের কথা বলো না, বীজ মন্ত্র ধ্যান মন্ত্র মূল মন্ত্র স্তুতি প্রণাম মন্ত্র গায়ত্রী মন্ত্র, কালকে লিখে নিয়েছেন মনে নেই? বীজ মন্ত্র আমি যে কি উচ্চারণ করলাম ক্লিং, মূল মন্ত্র কি উচ্চারণ করলাম কৃষ্ণায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ, প্রত্যেকটা আপনি উপাসার, উপাসার মন্ত্র না করতে পারেন, শুধু যেটা গায়ত্রী, যেটা গায়ত্রীর মধ্যে আছে সেটা আপনি উচ্চারণ করেন, সেটা বইয়ের মধ্যে দেওয়া নেই, আপনি গায়ত্রী বলে আপনি বুঝে নেবেন। ওখানে লেখা আছে দেখুন গুরু, মূল মন্ত্র দেখুন গুরু রয়েছে, গুরু পদার্থ সপ্তম মন্ত্র বলে দ্বিতীয় মন্ত্র, আপনি কোনটা পাবেন বলুন, কি মন্ত্র? যারা দীক্ষা নিয়েছে তারা বলে দেবে ওম গুরাবে নমঃ, ওটা তারা উচ্চারণ করবে, আর যাদের দীক্ষা হয়নি ব্রাহ্মণ দীক্ষা তারা বলবে ওম গুরাবে নমঃ, এখানে লিখে দেওয়া হয়নি, গুরু দেবেন ওটা। তারপর এই জন্য পূর্বতন গুরুকে ওম পরম পরম গুরাবে নমঃ, পূর্বত ওম পরাত্পর গুরাবে নমঃ, ওম পরমেষ্টি গুরাবে নমঃ, ওম মহাগুরাবে নমঃ, বিভিন্ন রকম রয়েছে। তবে সমস্ত বৈষ্ণবকে ওম সর্ববৈষ্ণবেভ্যো নমঃ, এটা 2-4 বার পড়ে নেবেন, কোন মন্ত্রে কি মূল মন্ত্র কি হবে সেটা কয়েকবার পড়ে, কোন বিগ্রহকে আপনি পূজা করতে যাচ্ছেন সেই বিগ্রহের মূল মন্ত্র উচ্চারণ করবেন। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, যদি আমি প্রথম গুরুদেব, আমি কৃষ্ণকে দীপ নিবেদন করব। মাতাজি বললেন কি নিবেদন করেন, কি মন্ত্র বলবেন? আমি কৃষ্ণকে দীপে দিয়ে আরতি করতে যাচ্ছেন, আপনি কি মন্ত্র বলছেন? এটা মন্ত্র জোরে বলতে হবে, এটা মনে মনে আপনি বলবেন। কিলিং কৃষ্ণ ঈশ্বর দিব, কিলিং বীজ মন্ত্র। না না, এখানে আপনি এখানে গায়ত্রী মন্ত্রের মধ্যে কিলিং কৃষ্ণ নাম নেই, কিলিং, ঠিক আছে? এখানে গায়ত্রী মন্ত্রের মাধ্যমে, গায়ত্রী মন্ত্রের মধ্যে গৌরাঙ্গের মহাপ্রভুর বীজ মন্ত্র রয়েছে, গুরুদেবের বীজ মন্ত্র রয়েছে, মূল মন্ত্র রয়েছে, সেগুলি আপনি উচ্চারণ না করলে হলো, যদি গায়ত্রী না পেয়ে থাকেন তাহলে ওখানে আপনি কিলিং কৃষ্ণায় নাম। আপনি রামচন্দ্রকে ফুল নিবেদন করছেন, কি মন্ত্র হবে? এতানি পুষ্পানি কিলিং রামচন্দ্র, তাহলে বোঝা গেল সবকিছু। আপনি আপনি চামর ধুলাচ্ছেন গুরুদেবকে, আপনি কি মন্ত্র উচ্চারণ করবেন? গুরুদেবকে চামর, চামর সেবা, এসা চামর সেবা, ওম গুরবে নমঃ, ভেরি গুড। তাহলে বুঝতে পেরেছেন, এইগুলো ওইগুলি মনে রাখবেন। উপাসার মন্ত্র কি? এই ষোলোটা ভালো করে মুখস্থ রাখবেন। এইটি হচ্ছে সূত্র, আরতির সূত্র, ভগবানের পূজার সূত্র, গাইডলাইন বইয়ের মধ্যে দেওয়া আছে উপাসার মন্ত্রগুলি কি হবে। ষোলোটা তার পরবর্তী পৃষ্ঠায় দেখুন, ৩৯ পৃষ্ঠাতে দেখুন, আগের ষোলোটা মন্ত্র উপাসার মন্ত্র আপনারা পড়েছেন, ষোলোটা উপাসার, আর কিছু আছে উপ উপাসার আরো এক্সট্রা, এখানে অনেকগুলি ২৮টা দেওয়া আছে। হ্যাঁ, ও বাংলায় ২৪টা আছে, এখানে কিছু আছে উপাসার মন্ত্র। শুধু যদি ষোড়শ উপাসারের নাম মুখস্থ করতে চান, ৩৭ পৃষ্ঠায় আছে, ৩৯ পৃষ্ঠা আছে বিভিন্ন উপ উপাসার এবং উপ উপাসার। ইমে পাদুকে, এটা উপ উপাসার না উপ উপাসার? এটা হচ্ছে উপ উপাসার, আরো আনুষঙ্গিক। ইদম আসনাম, এটা উপাসার না উপ উপাসার? এটা উপাসার ডাইরেক্ট, ইদম আসনাম এখানে আছে। ইদম সুগন্ধি তৈলম, উপ উপাসার, ঠিক আছে? ইদম তিলকম, এটা তুলসী পত্র, এখানে পুষ্পানি উপাসার, উপাসার। ইদম তাম্বুলম, এটা উপ উপাসার। তাহলে এগুলিও আমাদের জানার দরকার আছে। কিছু কিছু সময় তাম্বুল মানে পান, ভগবানকে পান দেওয়া যায়, পান খেলে নেশা হয় না, সুপারি খেলে নেশা হয়, সুপারিটা না খেয়ে পান খেলে অনেক সময় কিছু একটা রোগের জন্য কিছু অনেক সময় পানের রস খায়, তাতে আসে সুপারিটা নেশা। সুপারি খেয়ে এক সময় মহাপ্রভু পড়ে গেছিলেন, তারপরে না কেউ খাবে না ছোটবেলায়। না, ভগবানকে সুপারিটা দিতে পারেন, এটা পাপ কর্ম কাদের জন্য? আমাদের জন্য, তাই না? তাম্বুল ভগবান খান, এই যে নেশা করাটা পাপে, এটা ভগবানের জন্য নয়। একাদশীর দিনে অন্ন খাবে না, এটা কাদের জন্য? ভগবানের জন্য নয়, ভগবান কোনো পাপের দ্বারা বন্দিত হন না। পানটা তুলসী দেবীকে দেবে, গঙ্গা দেবীকে দেবে, চলেন চলেন।
এমনি মনে থাকবে সবার কোনটা উপসার কোনটা উপ উপসার এটা যদি নিজে না পড়ে আমি সবকিছু মুখস্থ করে
নিজেকে প্র্যাকটিস করতে হবে নিজেকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে তা নাহলে সবগুলি মুখস্থ করে দেন এই যেমন সবকিছু দেওয়া আছে যে সমস্ত ষোড়শ উপাচার কি সমস্ত মূল মন্ত্রগুলি কি উপ উপাচার সমস্ত অনেক উপাচারের নাম দেওয়া আছে আর অভিষেক করতে কি কি জিনিস লাগে অভিষেকের লিস্ট দেওয়া আছে আপনার ঘরে বসে যদি অভিষেক করতে চান সহজ জিনিস ওখানে একটা লাইনে দেওয়া আছে মন্দিরে দেখবেন কিভাবে অভিষেক করছে আর ওখানে লিস্ট দেওয়া আছে না আপনি সেইগুলি সংগ্রহ করে কত পৃষ্ঠে আছে ৪০ পৃষ্ঠা নাকি ৪১ পৃষ্ঠা না অধিবাসে আছে ৪০ পৃষ্ঠা আর ৪১ পৃষ্ঠায় আছে অভিষেক ভগবানের জন্মাষ্টমী রাধাষ্টমীর আগে অধিবাস করতে হয় অধিবাসে কি কি উপাচার লাগে সেগুলি একটা লিস্ট করে দেওয়া আছে ওই উপাচারগুলি ভগবানের কপালে ঠেকাতে হয় ভগবান তুলসী দেবী ভূমি আর ঘট চারটে জায়গায় ঠেকে রাখতে হয় ওটাতে মঙ্গল আছে সবকিছু মাঙ্গলিক দ্রব্য অসপিশিয়াস আইটেম ওগুলি ঠেকাতে হয় এবং প্রত্যেকটা ভগবানের কপাল স্পর্শ করার আগে ওটাকে একটা করে মন্ত্র বলতে হয় সেই মন্ত্রগুলি এখানে দেওয়া হয়নি সেই মন্ত্রগুলি সৎক্রিয়া সাত দীপিকাতে আছে তো আপনার ঘরে বসে যদি অধিবাস করতে চান করতে পারেন মন্দিরে তো ভক্তরা অধিবাস করে তারপর এর অধিবাসের পরে এটা হচ্ছে অভিষেক এখানে ৪১ পৃষ্ঠাতে দেওয়া আছে অভিষেকের কথা বর্ণনা করা আছে ভগবান বিগ্রহ দুটো জিনিস পছন্দ করেন অভিষেক এবং সিঙ্গার ভগবানকে ভালো করে স্নান করানো হোক অভিষেক করানো হোক আর ভগবানকে সুন্দর করে সাজানো হোক অলংকার দিয়ে ভালো ভালো ড্রেস ভগবান তো হিরো না সবার হিরো কে সবচেয়ে হিরো হিরোদের হিরো সমস্ত জগতে হিরো আছে তার হিরো তিনি সবসময় সাজালে খুব আনন্দ পান সবাই দেখতে থাকে তাই না ভগবান খুব খুশি হন এতগুলি আইটেম জোগাড় করতে পারবেন দেখেছেন পড়ে একবার কি আছে খুব ভালো প্রশ্ন এখানে মহাবিষেক যে লিস্ট দেওয়া আছে একটা মহাবিষেক করতে কি লাগে আপনি যদি মহাবিষেক করেন তো এই সমস্ত জিনিসগুলি রাখবেন আর যদি গৃহে ঘরোয়া ভাবে আপনি অভিষেক করতে চান শুধুমাত্র পঞ্চগব্য আর পঞ্চামৃত এই দুটো দিয়ে অভিষেক করলে অভিষেক সাকসেসফুল হয়ে যায় পঞ্চগব্য আর পঞ্চামৃত পঞ্চগব্য মানে গাভীদের থেকে পাঁচটা জিনিস আসে সবকিছু পবিত্র কোনটা দুধ দই ঘি এই তিনটে গাভীদের থেকে আসে গোমায় গোমূত্র গোমায় গোমূত্র হ্যাঁ ওটা সামান্য একটু এক ঘর জল নিলেন সামান্য একটু দুই এক ফোঁটা হয়তো গোমূত্র দিয়ে দিলেন আর সামান্য একটু গোবর দিয়ে ওটাকে ধুয়ে নিয়ে জলটা জলটা উপরে জলটা দিয়ে দিলেন গোবরের এক্সট্রা অংশটা ফেলে দিলেন ঠিক আছে গোবর অনেকে একজন বলছেন একটা মুসলমান উক্তি করেছেন এরকম যে সেদিন ইন্টারনেটে কথা কিছু দেখছিলাম বলছে এই যে হিন্দুরা ইয়ে করে বলে মা মাংসকে অপবিত্র বলে আর ওরা কি বলছে গোময় গোবর আর মূত্র পবিত্র বলে আমরা শুনতেও ঘৃণা পাই ওরা এরকম মন্তব্য করেছে বলে মাংস সেটা ভালো খাই আমরা সেটাকে বলছে ওরা অপবিত্র আমরা কি মাংসকে পবিত্র বলি না অপবিত্র বলি অপবিত্র বলি আর গোময় গোমূত্র এটাকে পবিত্র বলছে কেন এটা বেদে বলা হয়েছে বেদে বলা হয়েছে সমস্ত পশু পাখির বিষটা হচ্ছে অপবিত্র কিন্তু সেই একই বেদে বলছেন গোমায় পবিত্র আরে গরুর থেকে ব্রাহ্মণ তো আরো ভালো না গাভীর থেকে আরো উন্নত স্তরের কিনা গাভীর থেকে ব্রাহ্মণ উন্নত স্তরের গরুর গোমা যদি পবিত্র হয় তো ব্রাহ্মণের পায়খানা তো আরো পবিত্র, ঘর বাড়িতে লেবন করতে পারেন কিনা? গোমা যুক্তি তর্ক খাটবে না এখানে, আপনি যদি যুক্তি দেখান না, গাভীর থেকে ব্রাহ্মণ উন্নত, তো গাভীর বিষ্ঠা দিয়ে যদি ঘর বাড়ি লেপন করা হয় সেটা যদি পবিত্র মানা হয় তো ব্রাহ্মণের বিষ্ঠা আরো পবিত্র হবে, তাহলে আরো ঘর লেপন করা, কিন্তু এখানে কোনো যুক্তি তর্ক খাটবে না। শাস্ত্রে বলা আছে গোমায় পবিত্র মানে গোমায় পবিত্র। বিজ্ঞান ভিত্তিতে দেখা গেছে গোমায়ের মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া নাশক পদার্থ আছে যে আমরা যদি কোনো জায়গা অপবিত্র থাকে পবিত্র করার জন্য গোবর লিপে দিই, কোনো ব্যাকটেরিয়া রয়েছে কেউ যদি বিষ পান করে অন্তত গোবর গুলি খাইয়ে দেয়, তাহলে ওই বিষটা নষ্ট হয়ে যায়। চিন্তা করুন বিষনাশক জিনিস আছে গোবরের মধ্যে, ওটা পবিত্র কেন? অপবিত্র নষ্ট হয়ে যায়, ভূত প্রেত আসলে সেগুলো থাকতে পারে না, চলে যায়। আর কোনো অপবিত্র স্থানে গোবর ছেড়ে দিলে পবিত্র হয়, তো হিন্দুরা সবাই মেনে নেয়। ওরা বলছে এটা অপবিত্র জিনিস, গরুর পায়খানা যেটা, অ্যাকচুয়ালি ভারতবর্ষে বাংলাদেশে পাকিস্তানে কোনো মুসলমান নেই, কোনো আজিনা মুসলমান, এরা কারা? এই হিন্দুরাই। আগে যেন আগেতে কয়েকটা পুরুষ আগে ওরা সবাই হিন্দু বা সনাতন ধর্ম বিলম্বী ছিলেন, তারা মুসলমান সময় ইয়েতে 800-900 বছর আগে যখন মুসলমানরা আসলেন এদেশে জোরপূর্বক অত্যাচার করে, ওরা যখন শাসনে আসলেন বিদেশ থেকে ব্যবসা করার নাম করে এসে এদেশে রাজাদের সাথে খুব কূটনীতি হয়ে রাজাদের রাজাদের যুদ্ধ লাগিয়ে দিয়ে ওরা সেইটাই সুযোগটা গ্রহণ করে তারা সারা ভারতবর্ষটাকে ক্যাপচার করে নিল। এখন আর যেতে পারবে না, এখন তো পাসপোর্ট ভিসা দেখাতে হবে, ভেতরে ঢুকতে পারবে না, অস্ত্রবাদে নিয়ে ঢুকতে পারবে না, পাসপোর্ট ভিসা ছাড়া। এরপরে এগুলি হয়েছে যে কেউ একটা দেশের লোক একটা দেশে যেতে পারবে না, আগে ফ্রি ছিল, কোনো পাসপোর্ট ভিসা লাগতো না। ইউরোপিয়ানরা এসে বা অন্যান্য যে মুসলিম কান্ট্রিতে ওরা এসে এ দেশে সব ঢুকে গিয়েছিল, কিন্তু এখন আর যেতে পারবে না, এখন তো পাসপোর্ট একদম একটা বুলেট পয়েন্ট তো আনতে দেয় না, প্লেনে আসবে আনতে দিবে না, এক দেশ থেকে এক দেশে, বাংলাদেশ বর্ডারের কথা আলাদা, চুরি করে এপার ওপার যাতায়াত হচ্ছে, এটা কাছাকাছি ল্যান্ড বর্ডার, তাদের গোমায় পবিত্র, শাস্ত্রে বলা হয়েছে পবিত্র, শাস্ত্রে বেদে বলা হয়েছে যে সমস্ত পশু পাখির হাড় অপবিত্র, কিন্তু সেই একই বেদে বলছে শঙ্খ পবিত্র, শঙ্খ হাড় না একটা পশু হাড়, তাহলে ওটা পবিত্র। বিজ্ঞান ভিত্তিতে এটা দেখা যাচ্ছে শঙ্খের ধ্বনি যত দূর যায় তত দূর কোনো রোগ জীবাণু থাকতে পারে না, সেটাও নষ্ট হয়ে যায় শঙ্খের ধ্বনি, ভূত প্রেত পর্যন্ত থাকতে পারে না শঙ্খের ধ্বনি, কিন্তু অসুর ব্যক্তিরা শঙ্খের ধ্বনি থাকে ওদের হৃদকম্প শুরু হয়ে যায়, ওরা সহ্য করতে পারে, ও থাকতে পারে না। তো যখন শঙ্খের ধ্বনি হয় তখন দেখবেন যারা সৎ ব্যক্তি আছে সাধু প্রকৃতি আছে তারা আনন্দ পায়, ও সংকট ধ্বনি হচ্ছে পবিত্র সংকট, আর যখন অশুদিক ব্যক্তি হয় ওটা সহ্য করতে পারে, কি করছে সহ্য করতে পারে সংকেত ধ্বনি, কেননা ওটা পবিত্র সাউন্ড। ওটা দেখবেন অশুদিক ব্যক্তি ভূত প্রেত সংকট ধ্বনি যত দূর যায় কোনো কোনো ভূত প্রেতের কোনো অপদেবতা সেখানে ভর করতে পারে না, অশুদি তা থাকতে পারে না, সংকেত ধ্বনি এত পবিত্র। অনেক সময় কেউ ভূত প্রেত ভয় করলে সংকট ধ্বনি করে, যেন ওখানে থাকতে পারে না, দূরে পালিয়ে যায়, সহ্য করতে পারে না। আর অনেক একটা বিশেষ গোষ্ঠী আছে তারাও সংকট ধ্বনি সহ্য করতে পারে না। এরা সব মানে কি ফনেটিক, এরা আসল তত্ত্ব জানে না, এরা হচ্ছে ধর্মীয় গোড়ামি। কেন একবার দেখুন, কেউ যদি একটা অন্য ধর্ম গ্রহণ করে, যারা ব্রাহ্মণ ছিল তাদেরকে জোরপূর্বক মুসলিম করেছে, যারা নিম্নবর্ণ ওরা কি করবে দেখবে, এদের ব্রাহ্মণরা আমাদেরকে সমাজে নিচ্ছে না, এই ব্রাহ্মণদেরই দোষ আমাদের, ব্রাহ্মণরা কি করছে একটু নিচুরা থেকে আসবে না, কি এই আসবে না, ছায়া পাড়াবে না, কি অত্যাচার করেছে নিম্নবর্ণদেরকে উপরে, তারা কি করে ওরা এসে বলছে না না আমাদের কাছে সবাই একসাথে নামাজ পড়ে একসাথে থাকে, সবাই চলে গেছে। এইভাবে ভারতে তো মুসলমান হয়েছে, বাংলাদেশটা এভাবেই মুসলমান হয়েছে, এখানে মুসলমানরা এসেছে, পাকিস্তান এসেছে অনেকদিন শাসন করেছে, শুধু তখন হয়েছে তা না এখনো হচ্ছে, লাভ জিহাদের মাধ্যমে এখনো মেয়েরা চলে যাচ্ছে, এইভাবে যাচ্ছে ছেলেরা। একটা চট্টগ্রামে বোধ হয় একটা কাহিনী শুনছিলাম, চট্টগ্রামে তো মুসলমান মেয়ে, একটা মাস্টার মুসলমান মেয়ে পড়াতে পড়াতে তার সাথে ভালোবাসা করেছে, বিয়ে করেছে, বাড়িতে কেউ মেনে নিচ্ছে না, সমাজ কেউ মেনে নিচ্ছে না, লাস্টে রেগে গিয়ে ও মুসলমান হয়ে গেছে। তো সমাজে ফিরে আসতে চাইছে, মুসলমান মেয়েটাকে নিয়ে আসতে চাইছে, হিন্দু হিন্দু সমাজ আশ্রয় দিচ্ছে না, কি করবে না, অপবিত্র। কিন্তু মুসলমানরা হিন্দুদের মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু হিন্দুরা কখনো মুসলমান মেয়েকে নিয়ে আসতে চায় না, হিন্দু সমাজ গ্রহণ করে না অপবিত্র ভাবে। কি কারণে মুসলমানরা বলেছে, এখন আসুন মহাপুরুষ যুগে আসছি আমরা, মুসলমানরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কলমা পড়লে মুসলমান হয়ে যায়, বলছে আর সে আর ফিরে আসতে পারে না। বলছে না, আমাদেরকে আরেকটা মন্ত্র আছে, সব কিছু সবাই ফিরে আসতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কেউ মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন যে কেউ হরে কৃষ্ণ মন্ত্র করে বৈষ্ণব হয়ে যাবে, নাম উচ্চারণ মাত্র না পবিত্র হয়ে যাবে, ঠিক আছে। বলবেন যে মুসলমান হবে না, তুমি হরে কৃষ্ণ জপ করো সঙ্গে সঙ্গে। মহাপ্রভু কাকে বলেছেন এক কথা, সুবুদ্ধি রায়কে, সুবুদ্ধি রায়কে, নবাব হুসেন শাহ। সুবুদ্ধি রায় আগে রাজা ছিলেন, পরবর্তীতে যখন হুসেন শাহ রাজা হলেন তখন ওকে কড়েয়ার পানি খেয়ে, বন্যার পানি খেয়ে ওকে মুসলমান করে দিয়েছে। এখন সমস্ত ব্রাহ্মণরা চলে গেছেন কাশীতে, বলছে আমি ফিরে আসতে চাই, আমি আবার হিন্দু হতে চাই, আমি আবার ব্রাহ্মণ হতে চাই। বলছে প্রায়শ্চিত্ত হতে, কি প্রায়শ্চিত্ত, তপ্ত ঘি খেতে হবে, তাহলে মরে যায়, তপ্ত ঘি খেলে, গরম ঘি খেলে কি হয়, মরে যায়। বলছে অগ্নিকুণ্ডে জ্বালিয়ে মাথা নিচে তৈরি করে ওকে তপস্যা করতে, তাহলে ওখানে অগ্নিকুণ্ডে মাথা দিলে তো মরে যাবে, তার মানে মৃত্যুই একমাত্র শুদ্ধির পন্থা। এখন কোনো আতঙ্ক হয়ে গেছে, না না আমি মরতে চাই না, এই জীবন পেয়েছি আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তখন কি হলেন, কাশীতে চলে গেলেন, মহাপুরুষ সাথে দেখা হয়েছে, সবাই এরকম বিশেষ। মহাপুরুষ তখন কাশীতে ছিলেন ব্যানার, মহাপুরুষ বলছে আপনি আর কি বিধান দেবেন আমাকে, বলছে না না আমি তোমাকে বিধান দিব। তো মহাপুরুষ বললেন ঠিক আছে, এক হরিনামে তোমার পাপ দোষ যাবে, আরেকবার হরিনাম করলে তুমি কৃষ্ণের চরণ পেয়ে যাবে। যত পাপ করেছো সব একবার হরিনামে, সব পাপ যত পাপ হয়েছে তোমাকে মুসলমান করে সব সব দোষ খণ্ডন, দ্বিতীয় হরিনাম থেকে কৃষ্ণের চরণ প্রাপ্ত হয়ে যাবে। তো দ্বিতীয় হরিনাম করলেন, তারপর কি বললেন, মহাপ্রভু বললেন তুমি যাও এখান থেকে বৃন্দাবনে, যে ছিলেন বাংলার রাজা সুবুদ্ধি রায় চলে গেল বৃন্দাবনে, বনে কাঠ নিয়ে, কুড়াল নিয়ে বনে বনে কাঠ কাটতেন, শুকনো কাঠ পুরনো কাঠ নিয়ে বাজারে বিক্রি করতেন, বিক্রি করে যে টাকা পেতেন অর্ধেকটা দিয়ে নিজের পরিচালনা করতেন, অর্ধেকটা দিয়ে বৈষ্ণবদের সেবা দিতেন, সারা জীবন এভাবে বৃন্দাবনে ত্যাগ করলেন দেহ। চিন্তা সুবুদ্ধি রায়, যে যতই নিচু জাতি হোক, বিপ্র বিপ্র নহে যদি অসৎপালে চলে, আর চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে, এমনকি কুকুর ভোজি, গরু ভোজি না, কুকুর ভোজিও যদি আসতে চায় কৃষ্ণ নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। অহ অত সফাশত গরিয়ান যত জিয়া গেলে বর্তত নাম অতুভ্রম তেপুষ তপস্তে জুহু বহু সষ্ণু আর্যা ব্রহ্মানুচু নাম গৃহান্তি। যদি কেউ এই ভগবানের নাম গ্রহণ করলে কি হয়, নাম উচ্চারণ করার সাথে সাথে সফাশত গরিয়ান, একদম সফাশ ভুজি অর্থাৎ চন্ডাল অর্থাৎ কুকুর ভুজি চন্ডালও সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জিয়বাগের নাম উপম তেপুষ তার তপস, তেপুষ তপস তার সমস্ত তপস্যা করা হয়ে গেছে, তপস্যা করে শুদ্ধ হয়, তার সমস্ত তপস্যা করা হয়ে গেছে শুধু নাম উচ্চারণ করলেই। জুহু বহু তার সমস্ত যজ্ঞ করা হয়ে গেছে বৈদিক যজ্ঞ, সষ্ণু আর্যা সমস্ত পবিত্র তীর্থ তীর্থ স্নান করা হয়ে গেছে, শুদ্ধির জন্য কি করে পবিত্র তীর্থ স্নান করে, গঙ্গা স্নান করে, যমুনা স্নান করে, সরস্বতী নদীতে স্নান করে, রাধাখণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে পবিত্র হওয়ার জন্য। বলছে ভগবানের নাম উচ্চারণ মাত্রে সমস্ত তীর্থ স্নান শেষ, ভগবান নাম এত পাওয়ারফুল। এবং তিনি হচ্ছে আর্যদের মধ্যে সভ্য সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যে ভগবান নাম চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে, ব্রাহ্মণ ব্রাহ্মণ না যদি অসৎ পথে চলে, কৃষ্ণ যদি কৃষ্ণকে ত্যাগ করে দেয়, কৃষ্ণ নাম উচ্চারণ না করে, তো সে ব্রাহ্মণ ব্রাহ্মণ হতে পারে না। সে হচ্ছে চন্ডাল অধম, চন্ডাল অপি সপাচাধম, তাই না, দ্বিজ অপি সপাচাধম। একটা সুন্দর শ্লোক আছে, ব্রাহ্মণ অপি চন্ডাল অপি দ্বিজ শ্রেষ্ঠা হরিভক্তি পরায়ণা, চন্ডাল অপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, যে ভগবানের ভজন করে সেই রকম চন্ডাল ব্রাহ্মণের থেকেও অনেক উন্নত শ্রেষ্ঠ। চন্ডালপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনচ্চ দ্বিজ অপি সপসাধম, আর হরিভক্তি বিহীন যে ব্রাহ্মণ, হরিভক্তি বিহীনচ্চ দ্বিজ অপি মানে ব্রাহ্মণ ও সপস অধম, সপস থেকেও আরো নিকৃষ্ট, কুকুর ভুজি চন্ডাল থেকে আরো নিকৃষ্ট যে হরিভজন করে না। বুঝে গেল, শাস্ত্রে অনেক প্রমাণ রয়েছে। শাস্ত্রে বলছেন যে বিপ্রা দ্বিষড় গুণ যুতাদ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সপসম বরিষ্ঠম মন্যে তদর্পিত মন বচন হিতার্থ প্রাণং পুনাতি সকলম নত ঘুরি মানো। কখনো কখনো বলা হয়েছে ব্রাহ্মণের নয়টা গুণ আছে, ভাগবত ভগবদ গীতাতে ভগবান বলছেন নয়টা গুণ আছে, সনক সুজা গ্রন্থে ওখানে ব্রাহ্মণের বারোটা গুণের কথা বর্ণনা করা হয়েছে। এই দ্বিষড় গুণ অর্থাৎ বারোটা গুণে যুক্ত ব্রাহ্মণ যদি হয় কিন্তু ভগবানের ভজনা নাও করে, গুণ সম্পন্ন ব্রাহ্মণ, কিন্তু যদি ভগবানের পাদারবিন্দ বিমুখাত সপাসম, যদি পাদারবিন্দ বিমুখ হয়, আর যদি কোনো ব্রাহ্মণ কোনো শূদ্র চন্ডাল সে যদি ভগবানের নাম উচ্চারণ করে তাহলে সেই ব্রাহ্মণের থেকেও অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। ব্রাহ্মণ সে যে ভগবানের নাম করছে চন্ডাল, সে সারা জগৎকে উদ্ধার করতে পারে, কিন্তু যে দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ সে নিজেকেই উদ্ধার করতে পারে না, তাহলে অপরকে কি করবে। এই জন্য যে যারা কৃষ্ণ ভগবানের পঞ্চগোব্য গোমূত্র আর পঞ্চামৃত হচ্ছে ওই তিনটে থাকছে, দুধ দই ঘি আর মধু আর মিশ্রিত জল, এই এই পাঁচটা বা সাতটা জিনিস দিয়ে আপনারা অভিষেক করবেন। আর যদি পারবেন না একটু ফলের রস দেওয়া, একটু গরম জল দিয়ে স্নান করান। আর তিনটে গুণ লাগবে, মনে রাখতে পারবেন?
Yeah.
ব্রাহ্মণের কয়টা গুণ আছে কে কে জানে? কি কি আছে? আস্তিক মানে ভগবানের প্রতি বিশ্বাস, আর্যবম মানে সবলতা। এটা সনক সুজাতা গ্রন্থে ব্রাহ্মণের বারোটা গুণের কথা বলা আছে। ভগবদ গীতায় ভগবান বলছেন তপ সহজ খান্তি রাজ্যবম এ বসা জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম সহজ। এইটা ব্রাহ্মণের গুণ। ক্ষত্রিয়দের কটা গুণ কি কি বলা আছে? সৌর্যং তেজ ধৃতি দাক্ষম যুদ্ধে চ অপলায়নম দানম ঈশ্বর ভাবস্য খাত্রং কর্ম সহজম। বৈশ্যদের কি কি গুণ আছে? কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম সহজ কর্ম। আর পরিচর্যা আত্মকং সাপি শূদ্র সাপি সহজ, শূদ্রদের পরিচর্যা অন্য তিন ধরনের সেবা করা। ব্রাহ্মণের বারোটা গুণের সনক সুজাতা গ্রন্থের আমি যে শ্লোকটা উল্লেখ করলাম, বিপ্রা দ্বিষড় গুণযুতা দরবিন্দ না হব পদারবিন্দাত পদারবিন্দ বিমুখাত সপসম বরিষ্ঠম মন্যে তদর্পিত মন বসনে হিতার্থ প্রাণং পুনাতি নকুলং নত ভুরিমান নত কুলং নত ভুরিমান। এটা যে বারোটা গুণের কথা বলা আছে সনক সুজা গ্রন্থে এখানে বর্ণনা করা আছে। জ্ঞানং চ সত্যং চ দমহ সুতং চ হি অমাৎসর্যম হি তিতিক্ষ অনসূয়া যোগ্যস্য দানং চ ধৃতি সমস্য মহাব্রতা দ্বাদশ ব্রাহ্মণস্য। এই বারোটা হচ্ছে ব্রাহ্মণের নয় ঠাকুর। কি কি? জ্ঞান, সত্য, দম, শ্রুত। জ্ঞান, সত্য, দম, শ্রুত, অমাৎসর্য, মাৎসর্য মানে হিংসা, অমাৎসর্য মানে হিংসা ব্যতিরেকে কোন হিংসা থাকবে না, কৃপা থাকবে। হ্রি, হ্রি মানে বুদ্ধি, হ্রি। তিতিক্ষা, অনসূয়া হিংসা রহিত, অনসূয়া। অসূয়া মানে হিংসা, অনসূয়া মানে হিংসা রহিত, ব্রাহ্মণ অপরকে হিংসা করবে না। যোগ্য, দান, ধৃতি আর সম। ধৃতি মানে বুদ্ধি, ধৃতি ধী মানে বুদ্ধি, ধৃতি সম। বারোটা হয়েছে? জ্ঞান, সত্য, দম, শ্রুত, অমাৎসর্য, হ্রি, তিতিক্ষা, অনসূয়া, যোগ্য, দান, ধৃতি আর সম। মহাব্রতা দ্বাদশ ব্রাহ্মণস্য, এই দ্বাদশটা হচ্ছে ব্রাহ্মণের গুণ। হিরি মানে বুদ্ধি, তিতিক্ষা সহ্য করার ক্ষমতা। ব্রাহ্মণকে অনেক সময় কিছু করলে উনি সব সব সহ্য করেন। সম মানে দম মানে বহিরিন্দ্রিয় সংযম, আর সম মানে মন সংযম, অন্তরিন্দ্রিয় সংযম, মনকে সংযত করবেন। এটার প্রমাণ কি? বিশ্বামিত্র ঋষি বৈশিষ্ট্য ঋষির একশো পুত্রকেও মেরে ফেলেছিলেন, কিন্তু তাও তিনি সহ্য করেছিলেন। পরবর্তীতে তিনি আবার যখন ক্ষমা চাইলেন, কেন বিশ্বামিত্র কেন মেরেছিলেন, বিশ্বামিত্র চেয়েছিলেন যে বৈশিষ্ট্য ঋষি যদি স্বীকার করে তিনি ব্রহ্মর্ষি তাহলে তিনি ব্রহ্মর্ষি হতে পারবেন, আর বৈশিষ্ট্য ঋষি যদি স্বীকার না করেন তাহলে তিনি ব্রহ্মর্ষি হতে পারছিলেন না। তাই বলছেন আপনি স্বীকার করুন, আমি এত তপস্যা করেছি, আমি ব্রহ্মর্ষি হতে চাই। বলছেন না, তো রেগে সব পুত্রদেরকে বৈশিষ্ট্য ঋষি সব পুত্রদেরকে মেরে দিয়েছেন, তাও কিচ্ছু বলেন, সহ্য করেছেন। তারপর কি হয়েছে, উনি অনুতাপ করে তারপরে যে ক্ষমা চাইছেন যে আমি ভুল করে ফেলেছি, ক্রোধের বসে আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন বলছেন না, তুমি আজ থেকে ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ মেনে নেন, তুমি আজকে ব্রাহ্মণ এবং ব্রহ্মর্ষি তুমি। তখন বলছে আপনি আগে মেনে নিলে তাহলে আমার ছেলেগুলিকে হত্যা করতাম না। বলছে আপনি আগে তোমার মধ্যে ক্রোধ ছিল, হিংসা ছিল, এই জন্য তুমি বাঁচতে, এখন তুমি অনুতাপ করছো, এখন তোমার হিংসা চলে গেছে, তুমি বুঝতে পেরেছো, এখন তুমি ব্রাহ্মণ। চিন্তা করেন ব্রাহ্মণ সহ্য করার ক্ষমতা কিরকম, তিতিক্ষা, অনসূয়া, যজ্ঞ, দান, ধৃতি, সম, এটা হচ্ছে ব্রাহ্মণের বারোটা গুণ। নেক্সট সেশন কটার সময়? আপনারা ষোড়শ পাচারে এটা নিয়ে আসবেন, আর আমাদের পূজারীরা কি করে ওয়াটসন করতে হয় সেটা দেখিয়ে দেবেন। পূজারীরা ষোড়শ উপাচারে পূজা করবে, সবাই এখানে বসতে হবে, কিন্তু দু ঘন্টা শুধু উপাচার পূজা। ভগবানেরকে আরতিতে এতে এমন কিছু নয়, ভগবানকে জাগানো, ভগবানের চরণে স্পর্শ করে যে জাগানো মন্ত্রগুলি বলবেন, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গৌরাঙ্গ, জয় নিদ্রাম মহাপ্রভু, শুভদৃষ্টি প্রদায়ন, ত্রৈলোক্য মহাপ্রভুকে চরণ স্পর্শ করে মহাপ্রভুকে জাগানন, গুরুদেবের চরণ স্পর্শ করে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শ্রীগুরু তেজ নিদ্রাং কৃপাময়, ঠিক ওই মন্ত্রগুলি একটু মুখস্থ করে নেবেন, ভগবানের চরণ স্পর্শ দেবে, ভগবানকে জাগিয়ে দেবেন, তারপর ঝেড়ে টেড়ে কাপড় টাপড় ভালো করে ঝেড়ে টেড়ে বসিয়ে দিয়ে তারপর ফুল দিবেন চরণে, ব্যাস হয়ে গেল। তারপর ভগবানকে ভোগ নিবেদন করলেন, ভগবানকে আরতি করলেন, ভোগ নিবেদন আরতি দেখিয়ে দেওয়া হয়েছে। এবার ভগবানকে যখন স্বয়ং দিবেন, আগে সহ্য সহ্য করে নিয়ে ভগবানকে স্বয়ং দিয়ে ভগবানকে প্রার্থনা করবেন, আগচ্ছ স্বয়ং স্থানম প্রিয়াভিষ কেশব দিব্য পুষ্পাণ্ড সজ্জায়াং সুখম বিহার মাধব। রাধা কৃষ্ণকে স্বয়ং দিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মন্ত্র আছে, রাধা কৃষ্ণ স্বয়ং মন্ত্র আছে, সমস্ত গ্রহনাথ বলদেবের স্বয়ং মন্ত্র, আগচ্ছ স্বয়ং স্থানম প্রিয়াভিষ, প্রত্যেকটা মন্ত্র ওখানে দেওয়া আছে আপনার বইয়ের মধ্যে। যখন যে বিগ্রহের সেবা করবেন, যে বিগ্রহকে স্বয়ং দেবেন, সেই বিগ্রহ মন্ত্র যদি প্রথম প্রথম আপনারা না পারেন, মুখস্থ না হয়, বইটা রাখে রাখে দেবেন, আর বইটা রেখে দিয়ে প্রথম করতে দেবেন, কয়েকদিন করতে করতে মুখস্থ হয়ে যাবে। আপনার কেউ আসমন ট্রাস্ট প্র্যাকটিস করেছিলেন? আসমনটা ঘরে কয়েকদিন প্র্যাকটিস করবেন, নিজেরা বইটা সামনে রেখে কোথায় ওম কেশবায় নম, ওম নারায়ণে নম, ওম মাধবায় নম, ওম গোবিন্দায় নম, ওম বিষ্ণায় নম, দু হাত দিয়ে ফেলেন, ওম গোবিন্দায় নম বিষ্ণু, ওম মধুসূদনায় নম, ত্রিকায় নম, বারণায় নম, সিদ্ধায় নম, ঋষিকায় নম, পদনায় নম, অচ্যুতায় নম, জানাদায় নম, উপেন্দ্রায় নম, হরায় নম, কৃষ্ণায় নম, এইগুলি তো হাতগুলি কখন কোনটা মুদ্রা দিতে হবে, এই তো আর তো কিছুই নয়, এটা দেখতে মনে হচ্ছে অনেক বেশি কিছু, কিন্তু আপনি যখন করবেন অতি সহজেই করে ফেলতে পারবেন। এই ষোড়শ বাচ্চাটা এই দু ঘন্টা টাইম আছে, মুখস্থ করে আসতে হবে। কটা থেকে? এগারোটা থেকে, এগারোটা বারোটা একটা, একটা থেকে দুটো, এগারোটা থেকে একটা সেকেন্ড সেশন। প্রসাদের পরে আপনাদের কাজ হচ্ছে ষোলোটা নাম মুখস্থ করে আসা, এইটা হচ্ছে অর্চনের সূত্র, ঠিক আছে? এইটার বারো ষোলোটা নাম খুব সহজ, ইদম আসনাম, স্বাগতম সুস্বাদাম, ইথাৎ পাদ্যম, ইদম অর্ঘম, ইদম আসমানি, এস মধুপর্ক, ইদম পুনরাসমানি, ইদম স্থানীয়, ইদম বাস্তম, ইমানি আবরণানি, এসে গন্ধ, এতানি পুষ্পানি, এস ধূপ, এস দীপ, ইদম নৈবেদ্যম, নমস্কার, ব্যাস ষোলোটা পদ। জলবাদ করালাম, মানে কি জলের মতো সোজা একদম। আপনারা এভাবে মুখস্থ করে আসবেন, এই দু ঘন্টা টাইম দেওয়া আছে, এটা তো দশ পাঁচ দশ মিনিট পড়লে মুখস্থ হয়ে যাবে, কিন্তু রিভাইজ দেওয়ার জন্য, ভালো করে পড়ার জন্য দু ঘন্টা টাইম দেওয়া হলো। আর ভিতরে যদি পারেন একবার পড়ে আসবেন, কোনটার পর কি নিবেদন করতে হবে, এখানে সবাই মাঝখানে হবে, চারিদিক থেকে সবাই বসবেন, আর পূজা করা হবে, আপনারা দেখবেন কি করে বিগ্রহকে অর্চন করতে হয় ঘরে, সেভাবে অর্চন করতে পারবেন। আজকে দুপুরের সেশনটা প্র্যাকটিক্যাল, এটা থিওরিটিক্যাল হলো, ষোড়শ উপচারটা কি উপবিতান পৈতা, আর উপবিত বাংলা বুঝতে পারেন না, এটা উপবিতান, উপবিতান হচ্ছে পৈতা, ব্রাহ্মণ ব্রাহ্মণ থ্রেড। এই ষোলোটা নাম সবাই মুখস্থ করে আসবেন, এখন এখন থেকে মুখস্থ করতে করতে যান প্রসাদ হল পর্যন্ত, আর প্রসাদ হল থেকে ঘর পর্যন্ত, ঘরে গিয়ে মুখস্থ করে তারপর এখানে আসবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শিলা প্রভুপাদ কি জয়।
শ্রী গৌরনিতায় কি যায়, স্বাগত গৌর ভক্তবৃন্দ কি যায়, নিতায় গৌর প্রমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্প ধরুভ্য কৃপা সিন্ধু বহেবছ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব নমঃ।
হরে কৃষ্ণ। সবাই প্রসাদ নিচে চলে যাবেন, আমাদের সিক্স সেশন সেটা 11টা থেকে 1টা পর্যন্ত হবে, আপনারা 11টার আগে চলে আসবেন। আর হচ্ছে আমাদের কোর্সের একটা প্রণামি ছিল, যারা এখন পর্যন্ত দেওয়া হয়নি তারা কৃপা করে আমাদের তুলসী প্রভুর এখানে বিবিটি রুম সেখানে দিয়ে দিবেন। হরে কৃষ্ণ।
¿Cuál es el juego?